হঠাৎ একটা তীব্র ব্যথা এবং কান ফাটানো গর্জন অনিমেষের সমস্ত শরীর অসাড় করে দিল। আর এই সময় অনিমেষের মনে হল একটা অদ্ভুত বাঁশির সুর বাজছে কোথাও। ওর সঙ্গীদের সে দেখতে পাচ্ছে না, কিন্তু তাদের মুখ চোখ অদ্ভুত উজ্জ্বল। একটা নীলচে ধোঁয়া ওদের পাকে পাকে কোমর অবধি ঘিরে রেখেছে। স্বর্গছেনার মাঠে যে কাঁঠাল চাপা ফুটত সেই রকম একটা গন্ধে নাক ভরে যাচ্ছে। অন্বেষ মিত্র স্বর্গছেঁড়া ছেড়ে, জলপাইগুড়ি ছেড়ে, দাদু শরীর শেখরকে ছেড়ে, শৈশব কৈশোর ছেড়ে এক রাশ স্বপ্ন নিয়ে কলকাতায় পড়তে আসে। শিয়ালদা স্টেশনে নেমে কারফিউ থমথমে কলকাতায়, পুলিশের গুলিতে জখম হয় সে। তারপর বেশ কিছুটা সময় কেটে গেছে। অনিমেষ এখন স্কটিশ চার্চ কলেজে পড়ছে, হস্টেলে থাকে। অচেনা শহর কলকাতাকে অনিমেষ চেনার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিদিন। গপ্প মিলে ঠিক কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠিকের আজকের গপ্প সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস কালবেলা, আজ প্রথম পর্ব। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ, অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। শেষ বিকেলটা অন্ধকারে ভরে আসছিল। দুপুরের পর থেকেই আকাশ মেঘলা, মাঝে মাঝে তরল মেঘেরা উড়ে উড়ে যাচ্ছিল আকাশ ছোঁয়া বাড়িগুলোর মাথা মুড়িয়ে, কিন্তু বৃষ্টিটাই যা হচ্ছিল না। জানলা খুললে অনেকটা দূর দেখা যায়। অনিমেষ চুপচাপ বসেছিল। এরকম মেঘের দুপুর কিংবা বিকেলে মন কেমন বিষণ্ন হয়ে যায়। চোখ বন্ধ করলে সেই মেঘগুলোর কথা মনে পড়ে যায়, যারা ভুটান পাহাড় থেকে দল বেঁধে উড়ে এসে স্বর্গছেঁড়া চা বাগানের ওপর বৃষ্টি ঝরাত। এবছর ঘন মেঘের বিকেল এই প্রথম। আচ্ছা, মেঘেদের চেহারা কি পৃথিবীর সব জায়গায় একই রকম থাকে? তাহলে স্বর্গছেঁড়া এমনকি জলপাইগুড়ির মেঘগুলোর চেহারার চালচলন এখানকার থেকে একদম আলাদা কেন? ভীষণ ময়লা আর ঠুনকো মনে হচ্ছে এদের, যেন খুব কষ্ট করে আসছে ওরা। জমতে হয় তাই জমছে। মেঘ দেখতে গিয়ে অনিমেষ কাছের দূরের ছাদগুলো দেখে ফেলল। তিনতলার ওপর ঘর বলে বেশ কিছু দূর দেখতে পাওয়া যায়। কলকাতার মেয়েরা বিকেলের এই সময়টা ছাদে ছাদে কাটিয়ে দেয়। হয়তো ওদের কোথাও যাওয়ার জায়গা নেই, কিংবা এই বিরাট শহরে ঘুরে বেড়ানোর অনুমতি মেলে না। অন্তত এ পাড়ার মেয়েদের দেখলে ওর তাই মনে হয়। কিন্তু এই মেঘ থমথমে সন্ধেবেলায় যখন সব ছাদ খালি হয়ে গেছে, তখন ওই মেয়েটি ঘাড় বেঁকিয়ে আকাশের দিকে চেয়ে অমন করে কি দেখছে? মেয়েটি মাথা নামিয়ে কিছু ভাবল, তারপর এদিকে তাকাল। চোখাচোখি হতেই কি হল কে জানে, এক ছুট লাগালো মেয়েটি, আর দেখা হল না। অনিমেষ হেসে ফেলল। এই সময় ছটফটিয়ে বৃষ্টিটা নামল। জানলা বন্ধ করে আলো জ্বালল অনিমেষ। এই ঘরের অন্য খাটটায় থাকে ত্রিদীপ, ত্রিদীপ সেনগুপ্ত, জামশেদপুরের ছেলে, অর্থবান, ইংলিশ মিডিয়ামে পড়া অথচ বাংলা কবিতা লেখে। অনিমেষ দেওয়ালে টাঙানো ত্রিদীপের আয়নার দিকে এগিয়ে গেল। কলকাতার জল পেটে পড়লে মফস্বলের মানুষ নাকি ফর্সা হয়ে যায়। সামান্য বড় চুল, খুব অল্প এবং কালচে গোঁপদাড়ি মুখের আদলটাই পাল্টে দিয়েছে। কলকাতায় দেখতে দেখতে অনেকগুলো বছর হয়ে গেল অনিমেষের। কলেজের চৌহদ্দি ছাড়িয়ে এখন সে বিশ্ববিদ্যালয়ে। কলেজে থাকার সময় সে বাবার আদেশ পুরোপুরি মেনে চলেছে। জলপাইগুড়ি থেকে নিয়মিত দুটো চিঠি প্রতি সপ্তাহে বিভিন্ন নির্দেশ নিয়ে তার কাছে আসে। একটা ঠাকুরদা শরীরশেখরের, অন্যটা বাবা মহিতোষের। প্রথমবার এই কলকাতায় আসা মাত্রই যে ঘটনাটা ওর শরীর মনে ছাপ রেখেছিল পাকাপাকিভাবে, তার কাঁপুনি থেকে নিজেকে সরাতে সময় লেগেছিল অনেক দিন। ফলে ওইসব চিঠিগুলোর নির্দেশ মান্য করা ছাড়া ওর আর কোনো উপায় ছিল না। আর তাই এই কলেজের সময়টা অদ্ভুত নিঃসঙ্গ হয়ে কলকাতায় কাটিয়ে দিল। এই হস্টেল মূলত কলেজ ছাত্রদের, কিন্তু প্রাক্তন যারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে তারা ইচ্ছে করলে থাকতেই পারে। সেই সুবাদে অনিমেষের এখানে থাকা। ত্রিদীপ এখানে নতুন এসেছে। ও কলকাতার বাইরে যে কলেজ থেকে পাশ করেছে সেই কলেজ আর অনিমেষদের কলেজ একই মিশনারিদের সংস্থার অন্তর্গত। মিশনারি হস্টেল বলেই প্রতি বছর বেশ কিছু বিদেশি ছাত্র কলকাতায় পড়তে এসে এখানে থাকে। হস্টেলের অর্ধেক তারাই, বেশিরভাগ আফ্রিকার। আফ্রিকার ছেলেদের ভাবভঙ্গিতে কোনো সংকোচ নেই, বিদেশে আছে বলে মনেই হয় না। বিশাল চেহারাগুলো নিয়ে সব সময় হইচই করছে। যে কোনো আফ্রিকানকে দেখলেই আঙ্কেল টমকে মনে পড়ে যায় অনিমেষের। কৃতদাস করে রেখেছিল সাদা মানুষেরা এই সেদিন পর্যন্ত, অথচ ওদের হাবভাবে সেসব কষ্টের কোনো চিহ্ন নেই। আরেকটা স্মৃতি চট করে অনিমেষের সামনে উঠে আসে। আসাম রোডে ছুটে যাওয়া মিলিটারি কনভয়ের নিগ্রো অফিসারটার মুখ যেন আজও স্পষ্ট দেখতে পায়। শব্দ করে বৃষ্টি পড়ছে এক নাগাড়ে। অনিমেষ দরজা খুলে ভেতরের বারান্দায় এল। হস্টেলের অনেক ঘর বন্ধ, খোলা দরজাগুলো থেকে আলো এসে বাইরের বৃষ্টিতে মাখামাখি হয়ে যাচ্ছে। ওপাশের একটা ঘর থেকে মাউথ অর্গনে অচেনা সুর ভেসে আসছে। নিশ্চয়ই ওটা ওইসব আফ্রিকানদের কেউ বাজাচ্ছে। অনিমেষের খুব ইচ্ছে হল ছেলেটিকে একবার দেখে আসে। তিনতলার বারান্দা ধরে বেশ কিছুটা এগিয়ে সেই ঘরটার সামনে এলো অনিমেষ। একটু সংকোচ হচ্ছিল, গায়ে পড়ে কথা বলতে কেমন যেন লাগে। ঘরের ভেতর ছেলেটি একা চিৎপাত হয়ে খাটে শুয়ে চোখ বন্ধ করে মাউথ অর্গান বাজাচ্ছে। বেশ ঢ্যাঙা চেহারা, জুতো শুদ্ধ পা দুটো খাটের বাইরে ঝুলছে। ঘরটা দারুণ অগোছালো, সাজগোজ করার কোনো চেষ্টাই নেই। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে সে ফিরে আসছিল এমন সময় ছেলেটি বাজনা থামিয়ে উঠে বসে বলল,
হেই!
পর মুহূর্তেই এক লাফে উঠে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে তাকে ভেতরে ডাকল ছেলেটি।
ইউ গেট ইন প্লিজ।
অনিমেষ ভেতরে ঢুকতেই চকচকে সাদা দাঁতে হাসল সে। ওর আসার কারণটা বোঝাতে গিয়ে বিপদে পড়ল অনিমেষ। মনে মনে দ্রুত ইংরেজি করে নিয়েও সংকোচ হচ্ছিল ইংরেজিটা ভুল হতে পারে। শেষ পর্যন্ত অনিমেষ আঙুল তুলে মাউথ অর্গানটাকে দেখাল। ছেলেটি যেন খুব খুশি হয়েছে এমন ভঙ্গিতে বাদ্যযন্ত্রটা শূন্যে ছুড়ে দিয়ে ফের লুফে নিয়ে বলল,
ইউ লাইক ইট?
ইয়েস, ভেরি সুইট,
থ্যাংক ইউ, মাই ফ্রেন্ড মাদার গেভ ইট। Sit down, sit here please.
ও টেবিলের সামনে রাখা চেয়ারটাকে টেনে নিয়ে খাটের পাশে রেখে সে অনিমেষকে ইঙ্গিত করল বসার জন্য। চতুর্দিকে ছেলেটির রং বেরঙের জামা কাপড় ঝুলছে, ওর রুমমেটটি এখনো বোধহয় ফেরেনি। চেয়ারে বসে ছেলেটিকে ভালো করে দেখল সে। চামড়ার রং কালো হতে হতে তা থেকে কেমন নীলচে জেল্লা বেরুচ্ছে। চোখ দুটো ছোট, মাথার চুলে চিরুনি বোলানো অসম্ভব এতটাই কোঁকড়া, বেতের মতো হিলহিলে নির্মেদ শরীর। এই প্রথমবার সে যে ইন্ডিয়ান তা কেউ অনিমেষকে বলল। অনিমেষ নিজের নাম বলল, এখন কিছুটা স্বচ্ছন্দ হয়েছে সে।
আই এম অনিমেষ। তুমি তো স্কটিশেই পড়ো?
ইয়া, বিএসসি ফার্স্ট ইয়ার।
ইউ? আমি এম এ তে অ্যাডমিশন নিয়েছি, এখনো ক্লাস শুরু হয়নি, আর্টস।
ও, দ্যাট মিন্স ইউ মাস সিনিয়র, বাট ইউ লুক সো ইয়াং।
এখানে কেমন লাগছে তোমার?
গুড, বাট ফুড স্পেস পাইছি। ওয়াই ইউ স্টেইং ইন দ্য হোস্টেল? ইয়োর হোম নট ইয়ার?
নো, আমি এখান থেকে কয়েক সময় দূরে ডুয়ার্স বলে একটা জায়গা থেকে এসেছি।
ইজ দ্যাট প্লেস নট ইন ইন্ডিয়া?
কেন নয়, মানে পশ্চিম বাংলারই একটা অংশ।
থম্বটো চট করে টেবিল থেকে ভারতবর্ষের একটা বড় ম্যাপ সামনে বিছিয়ে বলল,
নাও শো মি ওয়ে দিস।
অনিমেষ ঝুঁকে পড়ে পশ্চিম বাংলার মাথায় জলপাইগুড়ি লেখা অঞ্চলটায় আঙুল রাখল। ও দেখল আলিপুর দুয়ার এবং ফালাকাটা ম্যাপে লেখা আছে, কিন্তু স্বর্গ ছেঁড়ার কোনো উল্লেখ নেই।
This looks like it is the foothill of the Himalaya, you mountain boy.
No, আমি বাঙালি।
In your country you have snow range, you have the sea, you have the desert, and the different type of people speaking different language. Everybody is staying together. Some of them are Bengali, some of them are Punjabi, everybody Indian. We don't face any problem. How you got the united?
আমাদের চেহারা আর ভাষা আলাদা হলেও কালচারের কোথাও কোথাও এবং ধর্মের মিল রয়েছে। তাছাড়া ইতিহাস বলে বারবার বিদেশি আক্রমণ হয়েছিল আমাদের উপর, বোধহয় আক্রান্ত হলে ইউনিটি গড়ে ওঠে।
But they are Hindu also, the Muslim, also Christian. They come from different religion, different background, and everybody the way of thinking different, right?
হ্যাঁ, কিন্তু ধর্ম তো ঘরের ব্যাপার। বাইরে আগুন লাগলে সেটা ঘরে রেখেই মানুষ আগুন নেভাতে বেরিয়ে আসে।
If that is the thinking, why you allowed the British to rule over India, your country, for more than 200 years? But of course, even after so much delay, you managed to chase the British out of India. And this, my friend, helped countries like the ones I come from to come out of the dark.
হ্যাঁ, ওরা আমাদের হাতে শেষ পর্যন্ত স্বাধীনতা দিয়ে গেছে।
Freedom is not given, my friend. You have to earn it. What are you trying to say? You did not earn your freedom?
আমরা চেষ্টা করেছিলাম বিভিন্ন পথে, কিন্তু শেষ পর্যন্ত ওরা আমাদের দিয়ে গেছে। রক্ত না দিলে স্বাধীনতা পাওয়া যায় না, আর যদি তা পাওয়াও যায় তাহলে সেই স্বাধীনতা সম্পর্কে দেশের মানুষের মমতা থাকে না। এর মধ্যে অনেকগুলো বছর গেছে, এবার আমরা পুরনো ভুলগুলো শুধরে নেব। এবার তোমার কথা বলো, আমরা একই পৃথিবীতে থাকি অথচ তোমাদের দেশের খবর ভারতবর্ষের মানুষ কিছুই জানে না।
Well, I come from a very poor country. The rich country is called as undeveloped. Perhaps that is why practically we Africans are divided into so many small states.
ঠিক এই সময় একজন খর্বকায় মানুষ দরজায় এসে দাঁড়ালো। সর্বাঙ্গ ভেজা, পোশাক থেকে টুপটাপ জল ঝরছে, মুখ চোখে খুব বিরক্তি। একে অবশ্য অনিমেষ কয়েকবার দেখেছে, মেটে এবং রোগা। এই হস্টেলের কোনো আফ্রিকান নয়, তবে এর গায়ের রং নিকশ কালো নয়, বরং তামাটে ভাবটাই বেশি। ছেলেটি ঘরে ঢুকে খুব উত্তেজিত হয়ে হাত পা নেড়ে থম্বটোকে কি সব বলতে লাগল নিজের ভাষায়।
Oh, no.
ভাষা ঠাওর না হলেও অনিমেষের মনে হল ছেলেটি বোধহয় এই ঘরে ওকে দেখে রেগে গেছে। আফ্রিকান ছেলেদের ঘরে কোনো ভারতীয়কে সে আড্ডা দিতে দেখেনি, ওরাও কারো ঘরে যায় না। হঠাৎ ছেলেটি অনিমেষের দিকে তেড়ে এসে উল্টো দিকের খাটে বসে তড়বড় করে যে কথাগুলো বলল সেটা যে ইংরেজি ভাষায় তা বুঝতে কয়েক মুহূর্ত লাগল।
ইউ মাস্ট প্রোটেস্ট, ইউ লিভ ইন দিস হোস্টেল,
মাথা নেড়ে হ্যাঁ বলল অনিমেষ। থম্বটো জানাল যে এই ছেলেটি ওর রুমমেট। আজ বিকেলে এক সদ্য পরিচিতা মহিলার সঙ্গে ওর বেড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি এসে যাওয়ায় ওরা হস্টেলে ফিরে এসে আড্ডা মারবে ঠিক করেছিল। কিন্তু গেটে যে দারোয়ান আছে সে নাকি বাগড়া দিয়েছে এই বলে যে এখানে নাকি মেয়েদের প্রবেশ নিষেধ। যেহেতু এখন আটটা বেজে গেছে তাই ভিজিটার্স রুমটাও বন্ধ ছিল। থম্বটোর বন্ধু এতে ভীষণ অপমানিত বোধ করছে। তারা কেউ বাচ্চা নয়, এই ধরনের আইন মেয়েদের হস্টেলে থাকতে পারে, কিন্তু ওদের উপর প্রয়োগ করা মানে রীতিমতো অপমান করা।
That lady said she don't want to see my samba face anymore.
অনিমেষ ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই ছেলেটি খুব ঘেন্নার সঙ্গে বলে উঠল,
ইউ ইন্ডিয়ান উইথআউট ব্যাকবোন, খাবার।
এই শুনে অনিমেষের মাথায় রক্ত উঠে গেল। চট করে ঘুরে দাঁড়িয়ে সে ছেলেটির দিকে এগিয়ে গেল। ওর শরীর উত্তেজনায় কাঁপছে, দুটো হাতের আঙুল মুঠোয় ধরে রাখতে পারছে না। অনিমেষের মুখ চোখের ভাব দেখে ছেলেটি বোধহয় ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। থম্বটো ব্যাপারটা বুঝতে পেরেই ছুটে এসে অনিমেষকে জড়িয়ে ধরল। ওর বিরাট শরীরের কাছে অনিমেষ এই মুহূর্তে অসহায় হলেও প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করছিল। অনেক কষ্টে নিজেকে সামলে নিল অনিমেষ। থম্বটো এসে বাধা না দিলে ও নির্ঘাত ছেলেটিকে মারত। উনি মেয়েদের সঙ্গে আড্ডা দেবেন আর সেটা সমর্থন না করলে জাত তুলে গালাগাল দেবেন। কোন রকমে থম্বটোর আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে বাইরে বেরিয়ে এলো অনিমেষ। আজ অবধি কখনো কারো গায়ে হাত তোলে নিষে। ছেলেটাকে মারলে ও নিশ্চয়ই কোনো প্রতিরোধ করতে পারত না, মারতে পারেনি বলে জীবনে এই প্রথমবার আফসোস হল অনিমেষের। বাইরে এখনো সমানে বৃষ্টি পড়ছে, মেজাজটা খিচড়ে গেছে। আফ্রিকান ছেলেদের মানসিকতা এরকম হয় কি না কে জানে, তবে থম্বটোর সঙ্গে কথা বলতে ভালো লাগছিল। কয়েক পা এগোতে না এগোতেই পিছনে ডাক শুনতে পেল সে।
হে অনিমেষ!
কাছে এসে থম্বটো বলল,
আশীর্বাদ, মাই ফ্রেন্ড ভেরি সিম্পল ইনোসেন্ট বাট আ লিটল সেনসিটিভ ওয়ান ইট কামস টু লেডিস। এনিওয়ে আই ফিল গ্রেট টকিং টু ইউ মাই ফ্রেন্ড, ইউ কাম ইন অ্যাগেইন?
আজ থাক, আরেকদিন হবে।
ঠিক এই সময় থম্বটোর ঘর থেকে একটা উদ্দাম সুর ভেসে এলো। মাউথ অর্গানটা যেন ঝড় তুলছে। হেরে যাবে নিশ্চিত জেনে মানুষ যখন মরিয়া হয়ে ওঠে, সুরটা সেই রকমই তেজি এবং উদ্দাম।
হি প্লে মাউথ অর্গান বেটার দ্যান মি, ইজন্ট ইট?
অনিমেষ কি বলবে ঠাউর করতে না পেরে নিজের মনে ঘাড় নেড়ে বারান্দা দিয়ে হাঁটতে লাগল। ঘরের শেকল খুলে অন্ধকারের দিকে কিছুক্ষণ চেয়ে থাকল সে। নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। এই বিরাট কলকাতা শহরে তার কোনো বন্ধু নেই, আত্মীয় নেই। আলো না জেলে ঘরে ঢুকে চুপচাপ খাটে শুয়ে পড়ল সে। অস্বস্তিটা তবুও যাচ্ছিল না। কি সহজে ছেলেটি ওকে গালাগালিটা দিল,
ইউ ইন্ডিয়ান উইথআউট ব্যাকবোন, কাম অন!
শব্দগুলো কানে বাজছে। জলপাইগুড়ি শহর থেকে সেই প্রথমবার ট্রেনে চেপে আসবার সময় ভারতবর্ষের মাটিতে নতুন কিছু গড়ার জন্য যে ভাঙচুর শুরু হয়েছে বলে উত্তেজনায় টগবগে হয়েছিল সে, এই কয়েকটি বছরে তা কোথায় যেন মিলিয়ে গেছে। এখন এই শহরের মানুষগুলোর দিকে তাকালে মনেই হয় না তারা বা তাদের কেউ কেউ ওসব কথা কখনো ভেবেছিল। মেরুদণ্ডহীন কথাটা কি একদম প্রযোজ্য নয়? মহিতোষ চাননি যে অনিমেষ স্কটিশ চার্চ কলেজে ভর্তি হোক। ছেলে মেয়েদের একসঙ্গে পড়াশোনাটা তিনি পছন্দ করেন না। তাছাড়া হস্টেলটা যখন কলেজ কম্পাউন্ডে নয়, তখন কলকাতার রাস্তায় ছেলেকে হাঁটা চলা করতে দিতে তিনি রাজি ছিলেন না। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে সেই ঘটনার পর প্রায় 8 মাস বিছানায় শুয়ে থেকে অনিমেষ খুব কাহিল এবং রোগা হয়ে গিয়েছিল। তবে ঠাকুরদা শরীর শেখর অনিমেষকে সমর্থন করলেন। প্রায় বাধ্য হয়ে মহিতোষ ছেলেকে নিয়ে কলকাতায় এলেন। এবার একা ছাড়েননি। প্রেসিডেন্সির পাশেই হিন্দু হস্টেল, কিন্তু সেখানে ভর্তি হওয়ার চেষ্টা বিফল হল। অনিমেষ আকৃষ্ট হল স্কটিশ চার্চে বিবেকানন্দ সুভাষচন্দ্র বসু পড়েছেন বলে। ছেলের সঙ্গে 2 দিন কলেজে গিয়ে ভেতরে ভেতরে কেমন যেন অসহায় বোধ করেছিলেন মহিতোষ। গাদা গাদা মেয়ে রং বেরঙের পোশাকে জটলা করছে কলেজ চত্বরে, তাদের কারো কারো ভঙ্গি বেশ বেপরোয়া। তার উপর অনিমেষ আর্টসে অ্যাডমিশন নিয়েছে। যাওয়ার আগে বারবার তিনি ছেলেকে উপদেশ দিয়ে গেলেন,
শোনো একটা কথা মনে রাখবে, পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবে। এই কলকাতা শহর নতুন ছেলেদের নষ্ট করে দেওয়ার জন্য একেবারে ওত পেতে থাকে, তুমি একদম অসতর্ক হবে না। কোনো বন্ধু বান্ধবকে বিশ্বাস করবে না, কারণ বিপদের দিনে তারা কেউ পাশে থাকবে না। কলেজের ইউনিয়ন থেকে 7 হাত দূরে থাকবে। মধ্যবিত্ত সংসারের ছেলের এই বিলাসিতা সাজে না। রাজনীতি যাকে নেশা ধরায় তার ইহকাল পরকাল একদম ঝরঝরে হয়ে যায়। যাদের বাপের প্রচুর টাকা আছে তারাই ওসব করুক, যেমন জওহরলাল, চিত্তরঞ্জন, সুভাষ বোস।
বাবার এসব উপদেশ অনিমেষ মন দিয়ে শুনতে বাধ্য হয়েছিল। সে লক্ষ্য করেছিল বাবা যখন কথা বলেন তখন তিনি ভুলে যান ভারতবর্ষ এখন স্বাধীন। কিন্তু বাবার একটা কথার সঙ্গে সে একমত, ইতিমধ্যে তার 1টা বছর নষ্ট হয়ে গিয়েছে। মন্টু, তপন, অর্ক এখন সেকেন্ড ইয়ারে পড়ে। মানুষের জীবন বড় অল্প সময়ের, তা থেকেও যদি 1টি বছর অকেজো হয়ে যায় তাহলে সেটা কম ক্ষতি নয়। অনিমেষ মহিতোষকে কথা দিয়েছিল সে সময় নষ্ট করবে না, তাই বিএ পাশ করা পর্যন্ত সে শুধু দেখে গেছে চারধার। স্কটিশ চার্চের ছাত্র ইউনিয়ন অবশ্যই ছাত্র ফেডারেশনের দখলে, কিন্তু মাঝে মাঝে মিছিল করা ছাড়া তাদের কোনো সক্রিয় ভূমিকা ছিল না। পৃথিবীর কোন প্রান্তে কি হল তার জন্য ওরা মিছিল বের করে, অথচ কলেজের জলের কলটা 3 দিন খারাপ হয়েছিল সেদিকে খেয়াল করেনি। অনিমেষ শুধু ওদের দেখে গিয়েছিল এই কটি বছর। ত্রিদীপ কখন এসেছে টের পায়নি অনিমেষ। ঘরে আলো জ্বালতেই অনিমেষ দেখল ত্রিদীপ একা নয়, সঙ্গে আরো 2 জন এসেছে। খাওয়ার ঘরে ওদের দেখেছে কিন্তু আলাপ হয়নি। অনিমেষ উঠে বসতে একটা তীব্র গন্ধ পেল। ত্রিদীপরা দাঁড়িয়ে আছে আর ওদের শরীর থেকে চুঁইয়ে পড়া জলে মেঝে ভেসে যাচ্ছে। 3 জনেই ভিজে কাক। অনিমেষ ত্রিদীপকে বলল,
কি ব্যাপার, বৃষ্টিতে ভিজে এলে? নিউমোনিয়া হলে কি হবে?
ত্রিদীপ হেসে বলল,
আরে এরকম ফাইন বৃষ্টির মধ্যে রোড দিয়ে হাঁটতে যে কি আরাম তা তুমি বুঝবে না, নিজেকে দেওয়ানা মনে হয়। আর তাছাড়া ঈশ্বর কবিদের সিনায় এত রকমের ভালোবাসা দিয়েছেন যে সেখানে নিউমোনিয়া জায়গা পায় না। অনিমেষ, মাই রুমমেট, এদের সঙ্গে তোমার আলাপ আছে? নেই, আমরা এই হোস্টেলে থাকি তবু কেউ কাউকে চিনি না। আমরা একই পৃথিবীতে থাকি, তবু মানুষের আজও জানাশোনা হল না। এ হচ্ছে দুর্গা, দুর্গাপদ, গোবিন্দ।
আঙুল দিয়ে দ্বিতীয় জনকে দেখালো ত্রিদীপ। গোবিন্দ যার নাম, সে যখন কথা বলল তখনই গন্ধটার রহস্য বুঝতে পারল অনিমেষ।
তুমি তো গুডি বয়, এখনো মফস্বলের আলোয়ান গায়ে জড়ানো।
কথাগুলো জড়ানো, মদ্যপানের প্রতিক্রিয়া প্রতিটি শব্দে। মত্ত হলে মানুষের চিন্তা ভাবনা অসংলগ্ন হয়ে যায়, তখন যুক্তি অচল। সে শুধু ত্রিদীপকে জিজ্ঞাসা করল,
তুমি মদ খেয়েছ?
কলকাতার এই প্রবাস জীবনে ত্রিদীপকে গৃহসঙ্গী পেয়ে খুশি হয়েছিল অনিমেষ। ছেলেটা কবিতা লেখে, অন্যরকম কবিতা, মনটা ভালো। অবস্থাপন্ন ঘরের ছেলে, কিন্তু আচরণে কোনো চালিয়াতি নেই। কিন্তু আজ অবধি ত্রিদীপকে সে মদ্যপান করা অবস্থায় দেখেনি। কেউ মদ খেলেই সেই অনেক বছর আগে দেখা মোহিতোষের চেহারাটা অনিমেষের সামনে উঠে আসে। মানুষ দুঃখ পেলে নাকি মদ খায়, বড়লোকরা মেজাজ আনতে ড্রিঙ্ক করে, কিন্তু ত্রিদীপের ক্ষেত্রে তো এই দুটোর কোনো প্রয়োজন আছে বলে তার জানা নেই। তাছাড়া এই হস্টেলের যে নিয়মাবলী দরজায় টাঙানো, তাতে এই ধরনের আচরণের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। ত্রিদীপ অনিমেষের কথাটার জবাব না দিয়ে ঘুরে দাঁড়াল জানলার দিকে, পাল্লা দুটো খুলে দিতে দিতে বলল,
কেন মদ খেতে তোমার খারাপ লাগে? পেটে মদ, মাথায় বৃষ্টি, লন্ড ভন্ড হয়ে যাক সৃষ্টি, এই এই তুমি তুমি খাবে।
অনিমেষ দেখল দুর্গাপদ জামার তলা থেকে একটা চ্যাপটা বোতল বের করছে।
না, মদ খেলে মানুষ কি হয় আমি জানি, আমার দেখা আছে।
ত্রিদীপ জানলা খুলে দিতেই হু হু করে বৃষ্টির জল ঘরে ঢুকতে লাগল। অনিমেষের পড়ার টেবিল জলে ভিজে যাচ্ছে। সে কড়াক করে নেমে জানলা বন্ধ করতে গিয়ে ত্রিদীপের কাছে বাধা পেল।
নিয়ম না ভাঙলে নিয়মটাকে বোঝা যায় না, মাই রুমমেট।
আমার আমার বইপত্র ভিজে যাচ্ছে,
কাল আমি শুকিয়ে দেব।
হাল ছেড়ে দিয়ে সে ফিরে আসছিল, এমন সময় গোবিন্দ ওর সামনে এসে দাঁড়াল।
ইনডাইরেক্ট না ডাইরেক্ট?
আমি খাবো না।
তা কি হয়, এক যাত্রায় পৃথক ফল।
আশ্চর্য, আমি না খেলে তোমরা জোর করে খাওয়াবে নাকি?
সংস্কার ভাঙা কথা হচ্ছিল না সেদিন, তুমি তো নিজেই সংস্কার গ্রস্ত। নাও খেয়ে নাও, লাথি মারো বিবেকের মাথায়।
না, ওটা অত সস্তা নয়, আমি মরে গেলেও খাবো না।
অনিমেষ ফুঁসে উঠল। হঠাৎ কি হল ত্রিদীপের, ওর চোখ মুখ হিংস্র হয়ে গেল, ধস্তাধস্তি শুরু হল বৃষ্টি ভেজা ঘরটায়। অনিমেষ ভাবল, চিৎকার করে উঠে, অনিমেষ কিছুতেই ওই তিন প্রায় মাতালের সঙ্গে পেরে উঠছিল না। প্রচণ্ড শক্তিতে ওরা অনিমেষকে মাটিতে চিত করে ফেলে মুখের মধ্যে মদের বোতল গুঁজে দিল। গলগল করে নেমে আসা বিশ্রী স্বাদের তরল পদার্থটিকে জীব দিয়ে প্রতিরোধ করতে পারল না অনিমেষ।
আমার খাচ্ছে না, ঠিক আছে, ওর শাস্তি হলো আগা গোড়া ন্যাংস করা।
নগ্নতা কবিতা নয়, অথবা আরো কিছু বেশি।
ওদের হাত চলছে, দুজন চেপে ধরেছে, অন্যজন সক্রিয় হয়ে উঠেছে। দুপায়ের প্রতিবাদ সত্ত্বেও অনিমেষের নিম্নদেশ নগ্ন হয়ে গেল।
এছাড়া থাইতে এত বড় দাগ কিসে?
চোখ বন্ধ অনিমেষের শরীরে আচমকা সেই যন্ত্রণাটা ছড়িয়ে পড়ল। সে শূন্যে সামান্য লাফিয়েই মাটিতে পড়ে গেল।
কি হয়েছিল এখানে, এটা কিসের কাজ অনিমেষ?
হাঁটুর খানিকটা ওপরে সেই গভীর তামাটে দাগ অস্ট্রেলিয়ার ম্যাপের আদল নিয়েছে। হঠাৎ দেখলে একটু অস্বস্তি হয়। সাধারণত ফুল প্যান্ট পরলে চিহ্নটি কারো চোখে পড়ে না, অনিমেষও সেটা মনের আড়ালে রেখে দেয়। সামান্য পা টেনে হাঁটা ছাড়া এই চিহ্নটি ওকে কোনো পীড়া দেয় না, কিন্তু যখনই ওই প্রসঙ্গ ওঠে অথবা খবরের কাগজে পুলিশের গুলি চালানোর কথা লেখা হয়, তখনই অনিমেষের থাই টনটন করতে থাকে, ব্যথাটা আচম্বিতে সমস্ত শরীরে ছড়িয়ে যায়। কখন জ্ঞান ফিরেছিল অনিমেষ জানে না। প্রথম যখন নিজের অস্তিত্ব টের পেল তখন সে বিছানায়, মাথার ওপরে ছাদ এবং নাক জোড়া কড়া ওষুধের গন্ধ। সামান্য মাথা ঘোরাতে ও বুঝতে পারল এটা হাসপাতাল এবং সবে ভোর হয়েছে। কলকাতায় পড়তে এসে যখন শিয়ালদায় নেমেছিল তখন সন্ধে পেরিয়ে গেছে, অথচ এই ভোরবেলায় সে হাসপাতালে শুয়ে আছে কেন? অনিমেষের চিন্তা করতে খুব কষ্ট হচ্ছিল, চোখ বন্ধ করে পরিচিত মুখগুলোকে দেখতে চাইছিল অনিমেষ। শরীর শেখর, দাদুকে ও এক পলকেই লাঠি হাতে এগিয়ে আসতে দেখল চোখের পর্দায়। মোহিতোষ ওর বাবা গম্ভীর মুখে ফ্যাক্টরি থেকে ফিরে সাইকেল থেকে নামছেন, ছোটমা মাঠের মধ্যে দিয়ে দ্রুত হেঁটে চলেছেন, ঘোমটা একটু নেমে এসেছে।
পায়েশ খাবে?
কি করছো?
তোমাকে একটা কথা বলি, এখন তুমি বড় হয়েছ।
কি করছো?
তোমাকে একটা কথা বলি, এখন তুমি বড় হয়েছ।
আর তারপরেই সিনেমার মতো চোখের পর্দায় জ্বলন্ত ট্রামটা ভেসে উঠল, কিছু ছেলে যেটায় আগুন লাগিয়ে একটু আগে ছুটে গেছে। শব্দ হচ্ছে ট্রামটা থেকে, লকলকে আগুন ট্রামের তার ছুঁয়েছে, বারুদের গন্ধ বাতাসে অনিমেষ সেই ট্রেনে পরিচিত বৃদ্ধের সঙ্গে হেঁটে যাচ্ছিল। কার্ফিউ শব্দটার ক্ষমতা সে ওই প্রথম দেখল। এমন নিস্তব্ধ মৃত শহরের নাম কলকাতা, এটা আবিষ্কার করে অবাক হয়ে গিয়েছিল সে। সঙ্গে সঙ্গে যেন শব্দটা শুনতে পেল অনিমেষ, ট্রামের পাশে দাঁড়ানো পুলিশগুলোকে তেড়ে আসতে দেখে সে একটা গলির মধ্যে ঢুকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগল। আর তখনই ওর থাইয়ের মধ্যে গরম ছুরি বসিয়ে কেউ যেন শূন্যে ঠেলে দিল। প্রচণ্ড একটা যন্ত্রণা নিয়ে মাটিতে পড়ে গেল অনিমেষ। তারপর আর কিছু মনে নেই, না ঠিক তা নয়, কতগুলো অস্পষ্ট মুখ, কিছু না বোঝা কথাবার্তা, এর পরে সে শুনেছে বটে। অনিমেষ চোখ খুলে যাকে দেখল তিনি একজন নার্স। নার্স জানাল সে মেডিকেল কলেজ হসপিটালে আছে, দুদিন তাকে এখানে আনা হয়েছে। হঠাৎই মনে হল কোমরের নিচ থেকে নিজের পায়ের অস্তিত্ব সে টের পাচ্ছে না, তলাটা যেন অসাড় হয়ে আছে। ব্যাপারটা কি বুঝে ওঠার আগেই শরীর ঝিমঝিম করতে লাগল এবং পায়ের ওপর রাখা চাদর মাথা অবধি টেনে নেওয়ার মতো হঠাৎই একটা আচ্ছন্নতা ওকে ঢেকে ফেলল। আবার যখন ঘুম ভাঙল তখন বিকেল, কয়েক মুহূর্তের অস্বচ্ছতা, তারপরেই সব কিছু পরিষ্কার দেখতে লাগল অনিমেষ। তার কাছে কেউ নেই, এমনকি সেই নার্সটিও না। ঘাড় ঘুরিয়ে সে দেখল ওপাশের বেডগুলোতে আরো মানুষ শুয়ে বসে আছেন এবং তাদের কাছে মানুষজন এসেছেন।
গো কেমন আছো? ঠিক আছে?
হঠাৎ অনিমেষের খেয়াল হল সে যে এই হাসপাতালের বিছানায় শুয়ে আছে তা কি তার বাড়ির লোকেরা জানে? অনিমেষ উঠে বসতে গিয়ে যন্ত্রণাটাকে আবিষ্কার করল, সে পারছে না, হাত আঙুল কিংবা মাথা তার ইচ্ছে মতন কাজ করলেও কোমরের নিচে ইচ্ছেটা পৌঁছচ্ছে না। আঘাত এবং যন্ত্রণাটা যে গুলি থেকে সেটা এখন স্পষ্ট, কিন্তু কে গুলি করল ওকে? সেই গলির মধ্যে পালিয়ে যাওয়া ছেলেগুলো, না পিছনে ধেয়ে আসা পুলিশ? সে মনে করতে পারল আঘাতটা পিছন থেকেই এসেছিল এবং সে ধাক্কা খেয়েও পিছনে মুখ ঘোরাতে পারেনি। ট্রামের আগুনে দেখা পুলিশগুলো রাগি গোখরোর মতো তেড়ে আসছিল, কিন্তু হাতে সুটকেস আর বেডিং দেখেও কি ওরা বুঝতে পারল না? খামোকা ওকে পুলিশ গুলি করল কেন? গুলিটা যদি আরেকটু ওপরে লাগত তাহলে?
ঘুম ভেঙেছে তাহলে?
অনিমেষ দেখল একজন কালো চেহারার স্থূলকায় নার্স ওর দিকে তাকিয়ে আছেন। সকালে নার্সটি নন।
হাঁ করে কি গিলছো ভাই? তোমার সামনে এখন অনেক পরীক্ষা।
পরীক্ষা? কিসের পরীক্ষা?
নিজের গলার স্বর অনিমেষের অচেনা, সে তো এরকম গলায় কথা বলে না। নার্স বললেন,
পায়ে যে মালটি ঢুকিয়েছিলে সেটা শান্ত ভদ্র ছেলে ঢোকে না। একজন বাবাজি রোজ দুবেলা এসে তোমার খোঁজ খবর নিয়ে যাচ্ছে, তার যদি কথা বলতে ইচ্ছে না করে চোখ মটকে পড়ে থাকো, আমি গিয়ে বলে দিই জ্ঞান ফেরেনি। খবরদার, চোখ খোলা চলবে না।
বাবাজি?
পুলিশ। ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে গেলে আর বাবাজিদের চিনলে না? পুলিশ, পুলিশ দিয়েছে তো পা ফাঁসিয়ে, এবার পুলিশ অন্য ঠ্যাংটা ধরে টানাটানি করবে। কি ঘুমুবে না খবর দেব?
বিশ্বাস করুন, আমি পুলিশ কিছু করিনি, আমি কলকাতার কিছুই চিনি না।
ওসব গল্প আমার কাছে বলে কোনো লাভ নেই।
জলপাইগুড়িতে সে কোনো মহিলাকে এরকম কথা বলতে শোনেনি। কলকাতার সব মেয়ে কি এই ভঙ্গিতেই কথা বলে? ছেলেবেলা থেকে শুনে এসেছে কলকাতার মানুষদের মনে দয়া মায়া কম, কেউ কারো কথা ভাবে না, স্বার্থপর হয়ে যায় সবাই। কিন্তু নার্সরা এরকম হবে কেন? জলপাইগুড়িতে তার খবর এখনো পৌঁছয়নি। তার পকেটে অবশ্য এমন কিছু ছিল না যা থেকে কেউ তার ঠিকানা খুঁজে পাবে। অবশ্য সুটকেস খুললে সবকিছু পাওয়া যাবে, বাবার বন্ধুকে লেখা চিঠিও ওতে আছে। তাহলে কি সুটকেস বেডিং এর হদিশ কেউ পায়নি? ও দুটো হারালে সে কি করবে? তার সব শার্ট প্যান্ট তো ওই সুটকেসেই আছে। খুব দুর্বল লাগছে এখন।
জ্ঞান ফিরেছে?
অনিমেষ দেখল একজন ডাক্তার গলায় স্থেত ঝোলানো ওকে প্রশ্ন করছেন। শরীরের পাশে নেতিয়ে থাকা ডান হাতের কবজিটা তুলে পালস দেখলেন ডাক্তার। তারপর একজনের উদ্দেশ্যে বললেন,
পাঁচ মিনিটের বেশি কথা বলবেন না।
অনিমেষ ডাক্তারকে চলে যেতে দেখল। অনিমেষের ইচ্ছে করছিল ডাক্তারকে জিজ্ঞাসা করে তার পা আস্ত আছে কিনা। সে নিজে উঠে বসে যে দেখবে তেমন শক্তি নেই। যদি পা বাদ দিয়ে থাকে ওরা, তাহলে সে কি করবে? মেঝেতে কিছু ঘোষ্টে আনার শব্দ হতে অনিমেষ ঘাড় ফিরিয়ে তাকাল। একজন রোগা মানুষ, কিন্তু কাতলা মাছের মতো মুখ, সবুজ হাওয়াই শার্ট আর প্যান্ট পরা, ওপাশ থেকে একটা স্টুল ঘোষ্টে খাটের কাছে নিয়ে এল। লোকটার চোখ সে ভালো করে দেখতে পাচ্ছে না, কারণ নাকের পাশে আর ভুরুর তলার ঢিপি মাংস সে দুটোকে প্রায় ঢেকে রেখেছে।
বেবলা হলো,
মুখের ভেতর চিবিয়ে ছিবড়ে ছুড়ে ফেলছে এমন ভঙ্গি কথা বলার। প্রশ্নটা বুঝতে পারল না অনিমেষ। কিসের বিপ্লব? তার সঙ্গে ওর কি সম্পর্ক?
ফেরেববাজি আমি একদম পছন্দ করি না। যা জিজ্ঞাসা করব চটপট জবাব দেবে। তোমার চোদ্দ পুরুষের ভাগ্য যে হাসপাতালে শুয়ে আছো।
আপনি কে?
তোমাদের পরিত্রাতা ঈশ্বর। ঈশ্বরকে চেনো? যার ডাকনাম ভগবান। আপনি কে? নবাব সাহেব আমাকেই প্রশ্ন করছেন উল্টে। একদম না, যা জিজ্ঞাসা করার তা আমি করব।
হাতে ডায়েরি খুলে প্রথম প্রশ্ন শুরু হল।
বাবমার দেওয়া নামটা কি?
অনিমেষ।
পুরো নাম বলার অভ্যেস নেই নাকি? হ্যাঁ, আচ্ছা, তেঁতত্ব যেন রবীন্দ্রনাথ হিটলার, বললেই চিনে ফেলতে হবে। পুরো নাম ঠিকানা বলো।
অনিমেষ মিত্র, ঠিকানা স্বর্গ ছেড়া জলপাইগুড়ি।
আবার নক্করবাজি, বোম ছুড়লে শেলদা আর ঠিকানা দিত সেই জলপাইগুড়ি, ওখান থেকে বিপ্লব করতে এসেছিলে।
অনিমেষ এতক্ষণে বিপ্লব শব্দটার অর্থ ধরতে পারল। সেদিন যে ট্রাম জ্বলছিল, বোমা পড়ছিল, লোকটা তাকেই ব্যঙ্গ করছে। নার্স যার কথা বলছিলেন বাবাজি, তিনি যে সুবিধের নন সেটা এতক্ষণে বোঝা হয়ে গেছে। কিন্তু এখন আর কোনো ভয় লাগছে না অনিমেষের। সে একেবারে সহজ গলায় জিজ্ঞাসা করল,
আপনাকে কেউ সত্যি কথা বলে না? না,
নো, নেভার। পুলিশদের কারবার সেরা মিথ্যুকদের সঙ্গে। এবার আসল ঠিকানাটা বলে ফেলো। আরে বাবা, বাবমা থাকলে তারা এতক্ষণে হে দিয়ে মরছে, ঠিকানা জানলে আমি খবরটা দিয়ে দেব।
আমি ঠিকই বলছি, জলপাইগুড়ি শহরের হাকিমপাড়ায় আমি থাকতাম, বাবা স্বর্গছেড়া চা বাগানে কাজ করেন।
তোমার সঙ্গে আর যারা ছিল তাদের নাম বলো।
অনিমেষ সবটা জানালো। নর্থ বেঙ্গল এক্সপ্রেসে এসেছিল কলকাতা। স্টেশন থেকে বেরিয়ে আসা রাস্তায় ট্রাম জ্বলছিল দাউ দাউ করে, সবটা বলল অনিমেষ।
দাউ দাউ করে জ্বলছিল, হ্যাঁ, গপ্প বানানো না, সবার ক্ষমতায় আসে না, বুঝলে ছোকরা? আমরা ট্রাম পোড়ানোর জন্য একমাত্র যাকে ধরতে পেরেছি সে হলো তুমি। আর তোমার গল্প হলো সেই সন্ধ্যেতে প্রথম তুমি কলকাতার মুখ দেখেছো। কিন্তু চাঁদু, ওই পুরো বাড়ির আখড়ায় যেখান থেকে বিপ্লব পরিচালনা করা হচ্ছিল, সেখানে তোমাকে পাওয়া গেল কি করে? সব তখন ভোব আলি তোমার হাফ ডেড বডি পড়েছিল তো।
অনিমেষ চোখ বন্ধ করল। চেতনায় অস্পষ্ট হলেও তার মনে আসছে কারা যেন তাকে চ্যাংদোলা করে ছুটে যাচ্ছিল। তারপর কেউ ভুল নামে ওকে ডেকেছিল। সে চোখ না খুলেই বলল,
আমি জানি না, আমার কিচ্ছু মনে নেই।
এতক্ষণ এক নাগাড়ে কথা বলে যেটা সে ঠাউর করেনি সেটাই ঘটে গেল। কে যেন তাকে টেনে নিয়ে হু হু করে নিচে নেমে গেল এবং তারপর সব অন্ধকার। ঠিক কত ঘন্টা পর জানা নেই। ঘুম থেকে ওঠার মতো স্বাভাবিক ভঙ্গিতে চোখ খুলল অনিমেষ। এখন বেশ ভালো লাগছে। দুটো হাত মাথার উপর এনে এসে দেখল বেশ জোর পাচ্ছে, পায়ের আঙুলগুলো সে নাড়াচাড়া করতে পারছে। অনিমেষ দেখল গতকালের সেই অসুন্দর অথচ ভালো লাগা নার্সটি এসে দাঁড়িয়েছেন। বাড়িতে খবর গেছে কিনা জিজ্ঞেস করাতে অনিমেষ জানালো,
আমার বাড়ি তো জলপাইগুড়িতে, যেদিন গুলিটা লাগলো সেদিনই আমি প্রথম কলকাতায় এসেছি। এই কথা কাউকে বোঝাতে পারছি না, কলকাতার কিছুই চিনি না আমি। বাবার এক বন্ধু এখানেই থাকেন, তার বাড়িতেই যাচ্ছিলাম। ইচ্ছা, পুলিশকে তো ওর ঠিকানাটা বলতেই ভুলে গিয়েছি। 7 নম্বর হরেন মল্লিক লেন, কলকাতা, কলকাতা, কলকাতা 12 বোধ হয়। বাবার বন্ধুর নাম দেবব্রত বাবু, ওকে আমি কখনো দেখিনি, একটু যদি খবর দেওয়া যায়।
নার্সটি খবর দেবে জানাল। দুপুরে একটু ঘুম ঘুম ভাব এসেছিল, কিন্তু গরমে জামা ভিজে গেছে, ঘেমো গন্ধ বেরুচ্ছে বিছানা থেকে, গা ঘিনঘিনে ভাবটা আর ঘুমুতে দিচ্ছিল না অনিমেষকে। অনিমেষ শুনেছে এখন নাকি কলকাতা একদম স্বাভাবিক, রাস্তায় বন্দুক হাতে পুলিশ নেই, কেউ বোমা ছুড়ছে না, ট্রাম পোড়াচ্ছে না। কলকাতা শহর যেমন হঠাৎই ফুঁসে ওঠে তেমনি চট জলদি ঠান্ডা হয়ে যায়। যে জন্য আন্দোলন হয়েছিল সেটা যেমনকে তেমনই রয়েছে। এরকম ভালুক জ্বরের মতো আন্দোলন করে কার কি লাভ হয়? কলকাতাকে জানতে হলে এই শহরে মিশে যেতে হবে। কোথাও যেন ঘন্টা বাজল ট্রেন ছাড়ার, আর সঙ্গে সঙ্গে পাশের বিছানার মানুষেরা নড়ে চড়ে বসতে লাগল। এটা ভিজিটার্স আওয়ার। অনিমেষ চোখ বুঝল, কিন্তু কয়েক মিনিট বাদেই একটা অপরিচিত গলায় নিজের নাম শুনে তাকে চোখ খুলতেই হল।
অনিমেষ,
একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ওর মুখের সামনে দাঁড়িয়ে, ফর্সা, মাথায় পাতলা চুল, লম্বা ধুতি পাঞ্জাবি পরা, নিঃশব্দে ঘাড় নাড়ল সে। লোকটি অনিমেষের বাড়ি বাবার নাম জিজ্ঞেস করল।
আসার কথা ছিল আমার বাড়িতে, তার বদলে চলে এলে এই হাসপাতালে। কি আশ্চর্য! আমি তোমার বাবার বন্ধু দেবব্রত মুখার্জি, 7 নম্বর হরেন মল্লিক লেন, এখান থেকে 2 পা রাস্তা। কিন্তু এই নার্স মহিলা যদি না যেতেন তাহলে জানতেই পারতাম না, ওর কাছেই সব শুনলাম। কি গেরো বলো দেখি, বিধিলিপি কে খণ্ডাবে? আমি তোমার বাবার টেলিগ্রাম পেয়েছিলাম যেদিন তোমার আসার কথা তার পরের দিন, কি ডাক ব্যবস্থা বোঝো। তা পেয়ে অবধি দুশ্চিন্তায় অস্থির, এই বিরাট শহরে কোথায় আছো কে জানে। আজ খবর পেয়ে মহিকে টেলিগ্রাম করলাম চলে আসার জন্য। এখন কেমন আছো?
ভালো, শুধু এই পাটা।
ঠিক আছে ঠিক আছে, আমি ডাক্তারের সঙ্গে কথা বলছি, তুমি কিচ্ছু চিন্তা করো না। তোমার সঙ্গে আমার মেয়ের আলাপ করিয়ে দিই। নীলা একবার এদিকে আয়।
এতক্ষণে অনিমেষ লক্ষ্য করল দেবব্রত বাবু একা নন, একটি লম্বা স্বাস্থ্যবতী মেয়েকে এগিয়ে আসতে দেখল সে। যদিও গায়ের রং চাপা, তবু ওকে দেখলে চট করে উর্বশীর কথা মনে পড়ে যায়। জলপাইগুড়ির বিরাম করের মেজ মেয়ে উর্বশী এখন কলকাতায় আছে।
আপনার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে অবধি বাবা ছটফট করছেন, পারলে সেই দুপুরেই ছুটে আসতেন।
রেডিওর ঘোষিকারা যেভাবে কথা বলে থাকেন সেইভাবে বলল মেয়েটি।
অনিমেষ খুব ভালো ছেলে, ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, নীলাও এবারে পাশ করেছে বুঝলে, বিদ্যাসাগর মর্নিং এ ভর্তি হয়েছে। আচ্ছা নীলা, তুই একটু ওর কাছে বস, আমি ডাক্তারদের কাছ থেকে ঘুরে আসি।
দেবব্রত বাবুকে সত্যি চিন্তিত দেখাচ্ছিল, তিনি চলে গেলেন। কি কথা বলবে অনিমেষ বুঝতে না পেরে কিছুক্ষণ চুপ করে থাকল, নীলাও সেইভাবে দাঁড়িয়ে আছে। একসময় অনিমেষ বলল,
আমার বোধহয় কলেজে ভর্তি হওয়া হবে না।
আগে সেরে উঠুন তো, যেমন চটপট পুলিশের গুলির সামনে দাঁড়াতে গিয়েছিলেন। মফস্বলের লোক তো,
কলকাতার লোকেরা বুঝি খুব বুদ্ধিমান
হয়তো। যাক, বাবা চাইছিলেন আজই আপনাকে বাড়িতে নিয়ে যেতে, কিন্তু নার্স যা বললেন।
আপনাদের বাড়িতে এই অবস্থায় গেলে অসুবিধে করব।
তাই নাকি? এত জেনে বসে আছেন, বরং হয়তো উল্টো ব্যাপার হবে।
তার মানে?
আমার নাম শুনলেন তো?
হ্যাঁ, নীলা।
জানেন তো, ওটা আবার কারো কারো সহ্য হয় না।
দেবব্রত বাবু খুব কাজের মানুষ, নইলে পুলিশ এত সহজে হাত গুটিয়ে নিত না। অনিমেষ শুনল লালবাজারে দেবব্রত বাবুর খুব জানাশোনা আছে। সেদিনের পর আর কোনো পুলিশ ওর সঙ্গে কথা বলতে আসেনি। ব্যাপারটা জেনে দেবব্রত বাবুর ওপর শ্রদ্ধা বেড়ে গেল অনিমেষের। হাসপাতালে এখন সে অনেকটা স্বচ্ছন্দ। দেবব্রতবাবু সেদিনই 2 শার্ট আর পাজামা কিনে দিয়ে গিয়েছিলেন। পরদিন নীলা একটা ছোট বাস্কেটে তোয়ালে সাবান আর পাউডার এনে দিয়েছে। নীলার সঙ্গে কথা বলতে অনিমেষের রীতিমতো ভয় করে। সে যে কলকাতার মেয়ে, অনেক বেশি জানে অনিমেষের চেয়ে, এটা বোঝাতে কসুর করে না নীলা। অনিমেষ আন্দাজ করে ওদের সংসার বেশ সচ্ছল, বাবা তো চিরকাল স্বর্গ ছেঁড়ায় রয়ে গেলেন, এদের সঙ্গে কি করে আলাপ হল কে জানে। মহিতোষ যে বিকেলে এলেন সেই দিনই মৃত্যু দেখল অনিমেষ। নিজের মাকে যে চোখের সামনে একটু একটু করে মরে যেতে দেখেছে, তার কাছে মৃত্যু কোনো নতুন ঘটনা নয়। কিন্তু এই ঘটনাটা একদম অবাক করে দেবার মতো। সকালে নার্স সবাইকে দেখাশোনা করছেন, তখনই ওর নজরে পড়ল অনিমেষের পাশের বেডের বৃদ্ধ টান টান হয়ে শুয়ে আছেন। নার্স বৃদ্ধের পাশে গিয়ে ঝুঁকে শরীরে হাত ছোঁয়ালেন, একবার নাড়ি দেখলেন, তারপর পায়ের কাছে পড়ে থাকা চাদরটা টেনে মুখ অবধি ঢেকে জুতোয় শব্দ তুলে বেরিয়ে গেলেন। এদিন আর একটা ঘটনা ঘটল। 11টা নাগাদ অনিমেষ দেখল ওর বেডের দিকে একটি ছেলে এগিয়ে আসছে। হঠাৎ চোখ পড়ায় চমকে উঠেছিল সে, সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠেছিল, মনে হয়েছিল সুনীল দা এগিয়ে আসছে। পাজামা আর হ্যান্ডলুমের গেরুয়া পাঞ্জাবি পরনে ছেলেটি ঘরে ঢুকে অন্য বেডগুলো একবার দেখে তার দিকেই এগিয়ে আসছে। ছেলেটি ওর বেডের পাশে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকল খানিকক্ষণ, তারপর বলল,
এখন তো আপনি সুস্থ, মানে কথা বললে অসুবিধা হচ্ছে না, তাই তো? আপনি একটু সুস্থ না হলে আসতে পারছিলাম না। ওদের বুলেটটা নিচু হয়ে এসেছিল, এইটুকুই যে সান্ত্বনা। আপনার সব খবর আমি জানি, দুদিন জ্ঞান ফেরেনি, প্রচুর ব্লিডিং হয়েছিল।
আপনাকে ঠিক মানে আমি চিনতে পারছি না।
আরে কি করে চিনবেন, তখন তো আপনার হুঁশি ছিল না, শুধু মা মা বলে গোঙাচ্ছিলেন।
আপনারা আন্দোলন করছিলেন?
হ্যাঁ।
পুলিশ আপনাদের ধরতে পারেনি?
না। আমার নাম সুভাষ সেন, চাকরি বাকরি পাইনি এখনো, ওই টিউশন করি কয়েকটা। আপনাকে আমি তুমি বলছি, হ্যাঁ। তোমার নাম তো অনিমেষ, এবারে স্কুল ফাইনাল পাশ করে কলেজে ভর্তি হতে এসেছো, তাই তো? তোমার সুটকেস খুলে এসব জানতে পারলাম। আমরা প্রথমে ভেবেছিলাম তুমি আমাদেরই দলের লোক।
আপনাদের আন্দোলন এখনো চলছে?
যতক্ষণ আন্দোলনটা আমাদের সবাইকার না হবে, ততক্ষণ তার জীবন কয়েক ঘন্টা কিংবা দিনের। আমরা শুধু সরকারকে খুঁচিয়ে একটু বিরক্ত করতে পারি, কিন্তু সেটাকে বৃহৎ ব্যাপারে নিয়ে যেতে পারি না। তাই সেদিন গুলি চলল, ট্রাম্প পড়ল, কাগজে হেডিং হল, কিন্তু মানুষের অবস্থা একই রয়ে গেল।
আপনারা কিসের জন্য আন্দোলন করছেন?
জলপাইগুড়িতে তুমি কি বামপন্থী দলগুলোর সঙ্গে যুক্ত ছিলে?
না।
আচ্ছা, আজ থাক, পরে একদিন আলোচনা হবে। তোমার জন্য দুঃখিত, কলকাতায় পড়তে এসে কি হয়ে গেল। ও, তোমার সুটকেস আর বেডিং নিচের এনকোয়ারিতে জমা দিয়েছি আজ, মনে হয় ওরা কিছু সরাবে না, দেখে নিও সব ঠিক আছে কিনা।
হারানো জিনিস দুটো সুভাষ জমা দিয়ে গেছে জেনে ও বিহ্বল হয়ে পড়ল। কলকাতা শহরের কোনো মানুষ একটা দায়িত্ব নিজে থেকে নেবে সে কল্পনাও করতে পারেনি। এখানকার মানুষের হৃদয় নেই, বিশ্বাস শব্দটা এই শহরে খুঁজে পাওয়া যাবে না, এসবই শুনে এসেছে এতকাল। অথচ ওর আহত শরীরটাকেই ওরা শুধু তুলে আনেনি, গলির ভেতর ছিটকে পড়ে থাকা জিনিসপত্র কুড়িয়ে এনে হাসপাতালে জমা করে দিয়ে গেছে। অনিমেষের বুকটা ভরে গেল।
আপনি আবার আসবেন তো?
হ্যাঁ, বিকেলে আমার সময় হবে না, এলেই সময় আসবো, চলি। ও, একটা কথা বলতে ভুলে গেছি, কাগজে বেরিয়েছে প্রথম সারির একজন নেতাকে পুলিশ নাকি আহত অবস্থায় ধরেছে বলে দাবি করেছে। কিছু না পেয়ে ওরা পুতুলকে মানুষ বলে চালাচ্ছে। ও, এই সূত্রে বলে রাখি, ওরা যদি আবার প্রশ্ন করে জবাব দিও না। হুম,
পুলিশ তো অভিযোগ তুলে নিয়েছে, ওরা আমার কাছে সেদিনের পর আর আসেনি, বাবার বন্ধু দেবব্রতবাবু এটা ম্যানেজ করেছেন।
আচ্ছা, দেবব্রতবাবু কি করেন?
জানি না, তবে এখানকার পুলিশের সঙ্গে ওর খুব জানাশোনা আছে।
ও, তবে আর কি চিন্তা।
কথাটা বলেই হনহন করে বেরিয়ে গেল সুভাষ। মন খারাপ হয়ে গেল অনিমেষের, যেহেতু সে কোনো সক্রিয় আন্দোলনে যোগ দেয়নি তাই পুতুল হয়ে গেল। ওপাশের জানলা দিয়ে বাইরে তাকালো অনিমেষ। এখন কড়া রোদ। অনিমেষ জোর করে ভাবনাটাকে অন্যদিকে ঘোরাতে চাইল। দেবব্রতবাবু বলেছিলেন যে স্কটিশ চার্চে ওর এক বন্ধু নাকি অধ্যাপনা করেন, অনিমেষ সেখানে ভর্তি হয়ে বাড়িতেই পড়াশোনা করতে পারে। বিকেলবেলায় মোহিতোষ এলেন, সঙ্গে দেবব্রতবাবু। আজ নীলা আসেনি, দূর থেকে বাবাকে দেখতে পেয়ে খানিকটা সংকোচ আর কেন জানা নেই অপরাধ বোধ এলো অনিমেষের ভেতরে। মোহিতোষ সোজা মানুষ, অনিমেষ জানে বাবা তাকে ঘিরে অনেক আশা করেন। ছেলে কলকাতায় পৌঁছে পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে শুয়ে আছে খবর পেয়ে পাগলের মতো হয়ে উঠেছিলেন তিনি। খবরটা এলো লোকাল থানা থেকে, তাড়াহুড়ো করে অনিমেষের এই খবরটা জলপাইগুড়িতে শরীর শেখরকে জানাবার সময় পাননি মোহিতোষ। শেষ দুপুরে দমদমে নেমে সোজা দেবব্রতবাবুর কাছে চলে এসেছেন তিনি। জীবনে প্রথম প্লেনে চড়ার উত্তেজনা একটুও টের পেলেন না মোহিতোষ। দেবব্রতবাবু বাড়িতে ছিলেন। দীর্ঘকাল বাদে দেখা হওয়া মাত্র মহিতোষ হাসপাতালে যেতে চাইলেন, কিন্তু তখন দুপুর, যেতে চাইলেই তো আর সম্ভব নয়। দেবব্রতবাবু মহিতোষকে বুঝিয়ে সুঝিয়ে সমস্ত ঘটনাটা শোনালেন। কলকাতার হাসপাতাল সম্পর্কে কোনো ধারণাই ছিল না মহিতোষের। একদম দেওয়াল ঘেঁষা বিছানায় ছেলে শুয়ে আছে, কোমর অবধি একটা চাদরে ঢাকা, মুখ শুকনো, ভীষণ রোগা দেখাচ্ছে। এক পলকে চেহারাটা দেখেই মহিতোষ হঠাৎ উত্তেজিত হয়ে উঠলেন। যে ছেলের জন্য এতটা পথ ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এলেন, তারই জন্য মনটা তিক্ত হল। তার মনে পড়ল, এই ছেলে চিরকাল অবাধ্য এবং একসময় মুখোমুখি দাঁড়িয়ে সেই জেদ প্রকাশও করেছে। আসলে এটা মহিতোষকে জ্বালানোর একটা রাস্তা, যেটায় ওর মা মরে গিয়েও হেঁটে যাচ্ছে। অনিমেষ মুখ নামিয়ে নিল, চট করে বাবার দিকে চাইতে সাহস হল না। দেবব্রতবাবু বললেন,
তোমার বাবাকে কত করে অনুরোধ করলাম আমার বাড়িতে থাকার জন্য, তা উনি শুনলেন না।
মহিতোষ হল ঘরটার উপর নজর বুলিয়ে জিজ্ঞাসা করলেন,
একটা ঘরে এতগুলো লোক রয়েছে, এখানে আলাদা ঘর পাওয়া যাবে না?
আলাদা মানে কেবিনের কথা বলছেন? চেষ্টা করলে হয়তো পাওয়া যাবে, কিন্তু তার কি দরকার? কেবিনে থাকলে মানুষের মুখ দেখতে পাবে না, দুদিনেই হাঁপিয়ে উঠবে।
এখানে খাবার টাবার কেমন দেয়?
হাসপাতালে কি আর রাজভোগ খাওয়াবে?
অনিমেষ বাবার দিকে তাকালো, খুব বিচলিত দেখাচ্ছে ওকে। বাবাকে দেখার পরই যে সংকোচটা এসেছিল, এখন সেটা অনেকটাই কম। বরং বাবার অদ্ভুত ব্যবহারে সে খুব অবাক হয়ে যাচ্ছিল। বাবা ওর সঙ্গে এখনো একটা কথাও বলেনি। মহিতোষ দেবব্রতবাবুকে বললেন,
আচ্ছা ডাক্তারের সঙ্গে কথা বলা যাবে এখন?
চলুন দেখি, তবে আপনি যা চাইছেন তা কিন্তু হবে না। ছেলেকে নিয়ে ফিরে যাবেন সেটা অসম্ভব, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই।
কিন্তু এখানে রাখা মানে তো আপনার উপর অত্যাচার করা। তাছাড়া এই বছর যখন নষ্ট হচ্ছেই, চলুন আগে ডাক্তারের সঙ্গে কথা বলে দেখি।
অনিমেষকে কিছু না বলে ওরা বেরিয়ে গেলেন। কথাগুলো শোনা মাত্র অনিমেষের কপালে ভাঁজ পড়েছিল। মহিতোষ এসেছেন তাকে ফিরিয়ে নিয়ে যেতে, এটা ঠিক। হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে আর ভালো লাগছে না, কিন্তু সে যদি একবার এখান থেকে জলপাইগুড়ি ফিরে যায়, তাহলে আর কখনো কলকাতার কলেজে পড়া হবে না। অনিমেষ চোখ বন্ধ করেছিল। হঠাৎ সে অনুভব করল, কেউ যেন খাটের পাশে টুলটায় এসে বসেছে। সে চোখ খুলল না। খানিক বাদে সে মহিতোষের গলা শুনতে পেল। গলা অদ্ভুত বিষণ্ন এবং কেমন ভাঙা ভাঙা। এরকম গলায় বাবাকে কখনো কথা বলতে শোনেনি অনিমেষ।
খুব কষ্ট হচ্ছে খোকা?
চোখ খুলল না অনি। এতক্ষণ কোথায় ছিল জানা নেই, অভিমানের সুতোটা টান টান হয়ে যেতে লাগল। কিছুক্ষণ কোনো কথা নেই, তারপর খুব আলতোভাবে পায়ের উপর একটা স্পর্শ পেল অনিমেষ। ওর অপারেশনের জায়গায় হাত রেখে মহিতোষ জিজ্ঞাসা করলেন,
খোকা খুব ব্যথা করছে রে?
সামান্য স্পর্শ, কিন্তু অনিমেষের মনে হল কেউ করাত দিয়ে ওর পা কাটছে। অন্য সময় হলে আর্তনাদ করত, কিন্তু এখন শারীরিক যন্ত্রণাটাকে দাঁতে চাপল সে। প্রাণপণে স্বাভাবিক গলায় সে বলার চেষ্টা করল,
না বাবা।
শুনছেন গপ্প মিরে ঠেকের বিশেষ নিবেদন, সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস কালবেলার প্রথম পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। ব্যাপারটা যে এত দ্রুত চাউর হয়ে যাবে কল্পনা করতে পারেনি অনিমেষ। সেই সন্ধেবেলায় মাতাল ত্রিদিবেরা যখন ওই পায়ের দাগটা দেখে, তার পরদিন সকালে যখন আকাশ সাজানো রোদ উঠল, ত্রিদিবের সঙ্গে ডাইনিং রুমে ঢুকতেই ও বুঝতে পারল হস্টেলের বাঙালি বাসিন্দাদের চোখের দৃষ্টি পাল্টে গেছে। জুনিয়র ছেলেরা খেতে খেতে ওর দিকে তাকাচ্ছে বারে বারে, নিজেদের মধ্যে কথা বলছে এবং সেটা ওকে কেন্দ্র করেই। ত্রিদিব আচমকা প্রশ্ন ছুড়ে দিল,
কি ব্যাপার, সামথিং গোলমাল মনে হচ্ছে?
ওদের মধ্যে যে ছেলেটি সবচেয়ে সপ্রতিভ, সে খাওয়া থামিয়ে হেসে জবাব দিল,
না না, গোলমাল হবে কেন, আমরা অনিমেশদার সম্পর্কে একটা খবর শুনেছি তাই আলোচনা করছি। উনি খুব অ্যাক্টিভ কমিউনিস্ট, অথচ এখানে এমন ভাবে থাকেন কেউ তার টের পায় না। খাদ্য আন্দোলনের সময় অনিমেশদা পুলিশের গুলিতে বেশ ইনজিওর্ড হয়েছিলেন শুনেছিলাম। কিন্তু অনিমেশদা, আপনি কলেজ ইউনিয়ন জয়েন করেননি কেন? আমরা শুনলাম আপনি এসএফের মেম্বার পর্যন্ত ছিলেন না।
খেতে ভালো লাগছিল না অনিমেষের। ত্রিদীপ খুব দ্রুত খায়, ওর খাওয়া শেষ হয়ে এসেছিল। অনিমেষ উঠে দাঁড়িয়ে বলল,
তোমরা খুব ভুল খবর শুনেছ, আমার সঙ্গে কমিউনিস্ট পার্টির কোনো সম্পর্ক নেই।
স্কটিশের হস্টেল থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে কেউ হেঁটে আসে না। অনিমেষ একটা মান্থলি করিয়ে নিয়েছে সেকেন্ড ক্লাস ট্রামের, সেটায় সেই ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত সারা দিন ধরে ঘোরা যায়, অথচ পয়সা সামান্যই লাগে। সেদিন ত্রিদীপ একটা কথা বলেছিল,
ভারতবর্ষের কোথাও যখন জিনিসপত্রের দাম কমানো নিয়ে আন্দোলন হয়নি, তখন কলকাতায় একদিন দুদিনের জন্য হলেও বিক্ষোভ ফেটে পড়েছিল। অদ্ভুত, এখানে 10 পয়সা দিলে এক ভার চা পাওয়া যায়, 12 আনা পয়সায় একটা মানুষ ডাল ভাত তরকারি খেতে পারে, এই ব্যাপারটা দিল্লিতে কিন্তু নেই। অথচ এখানেই খাদ্য আন্দোলন হয়, 1 পয়সা ভাড়া বাড়লে ট্রাম পড়ে, কেন?
দেখো, তার মানে কি এই যে বাংলার মানুষ খুব সচেতন, তাদের কেউ ভুলিয়ে রাখতে পারে না? তা তো না, এখানে যত তাড়াতাড়ি আগুন জ্বলে ওঠে তত তাড়াতাড়ি তা নিভেও যায়।
বেশিরভাগ বাঙালির চরিত্রই এই, আর অবাঙালিরা যারা এই শহর কলকাতায় প্রায় আধা আধি, তাদের সঙ্গে যেন এইসব আন্দোলনের কোনো সম্পর্ক নেই। দেখলে মনে হয় তারা যেন অন্য পৃথিবীতে বাস করে। ক্রমশ এই ধারণা বদ্ধমূল হচ্ছে, সাধারণ মানুষ কখনোই কোনো আন্দোলনের সঙ্গে নিজেদের জড়াতে চায় না। অথচ আন্দোলন বলে যেটা হয়, সেটা তো সাধারণ মানুষের জন্যই। দ্বিতীয় শ্রেণীর মান্থলি টিকিট নিয়ে যাওয়া আসার পথে আর একটা ব্যাপার লক্ষ্য করেছে অনিমেষ। প্রথম শ্রেণীতে এক তিল জায়গা না থাকলেও ভদ্র বাঙালিরা কখনোই দ্বিতীয় শ্রেণীতে উঠতে চান না। সেখানে কিছু অবাঙালি এবং ওই 20 পয়সা আয় মার্কা মানুষের ভিড়, অথচ দুটো কামরা একই সঙ্গে গন্তব্যে পৌঁছচ্ছে। মেয়েদের মধ্যে তো এই বিচার আরও প্রবল। অনিমেষ কোনো সুন্দরী মহিলাকে দ্বিতীয় শ্রেণীতে যাতায়াত করতে দেখেনি। চাওয়া পাওয়ার ব্যাপারে এই দুটো শ্রেণীর মানুষেরাই সাধারণ, জনসাধারণ। বিশ্ববিদ্যালয়ের পুরনো বাড়িটায় ওদের ক্লাস শুরু হয়েছে, বইপত্র এখনো কেনা হয়নি, মহিতোষ এখনো টাকা পাঠাননি। রেজাল্ট বেরোবার পর যখন সে জলপাইগুড়ি থেকে এবার এলো, তখন ভর্তির জন্য অতিরিক্ত টাকা মহিতোষ দিতে পারেননি। রেজাল্ট বেরোবার পর মহিতোষ একটু পাল্টে গেছেন। তার এখন মনে হচ্ছে, অনিমেষ যদি ফার্স্ট ক্লাস নিয়ে এমএ পাশ করতে পারে, তাহলে কোনো কলেজে অধ্যাপনার চাকরি পেয়ে যাবে। মাইনে কম, তবু চাকরিটায় সম্মান আছে। এসব ব্যাপারে দেবব্রতবাবু তাঁকে হালফিল খবর চিঠিতে জানিয়ে থাকেন। দেবব্রতবাবুর বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি, হাসপাতাল থেকে বেরিয়ে প্রায় মাস তিনেক ওর বাড়িতে থাকতে হয়েছিল অনিমেষকে। নীলা কলেজে পড়ছে, কলেজ মানে সকালে সেজে গুজে যেত আর বারোটা নাগাদ খুব পরিশ্রান্ত হয়ে ফিরে আসত। সারাটা দুপুর নীলার সঙ্গে গল্প করে কেটে যেত। কদিনের মধ্যেই তুই তোকারিতে সম্পর্কটা নামিয়ে এনেছিল নীলা। একটা ব্যাপার ও বুঝতে পারছিল, নীলা সীতা উর্বশী কিংবা রম্ভার থেকে যেন হাজার মাইল আলাদা জাতের মেয়ে। মন্টু বলত, যৌবন এসে গেলে মেয়ে আর পুরুষে বন্ধুত্ব হয় না। অনিমেষের মনে হয়েছিল, কোন রকম নকল লজ্জা বা ঢং ছাড়া একটা মেয়ে যখন কথা বলতে পারে তখন তাকে বন্ধু না ভেবে পারা যায়। কিন্তু সেই ঘটনাটার পর দেবব্রত বাবুর বাড়িতে নীলার সঙ্গে সে আড্ডাটা আর জমেনি। সেই বিকেলটা ছিল শীতের, নীলাদের বাড়িতে এসেছিল অনিমেষ। এসে শুনল নীলা দেবব্রত বাবুর সঙ্গে সিনেমা দেখতে বেরিয়েছে। ওর আসার কোনো কথা নয়, ওরা জানেও না। নীলাদের বাড়ি থেকে বেরিয়ে গলি দিয়ে হাঁটছে এমন সময় একটা ছেলে এসে দাঁড়াল, জানাল তার নাম শ্যামল, সে নীলাকে ভালোবাসে। শ্যামলের মনে হয় নীলা অনিমেষের জন্য ওকে রিফিউজ করছে। সবটাই শ্যামলের ধারণা। অনিমেষ ভেবে পাচ্ছিল না কেন নীলা এরকম ব্যবহার শ্যামলের সঙ্গে করছে। ও বন্ধুর মতো শ্যামলকে বলল,
নীলা যখন চাইছে না তখন ব্যাপারটা ভুলে যান, জোর করে কারো ভালোবাসা আদায় করা যায় না, আর আদায় করাটা পাওয়া নয়।
ভুলে যাব? অসম্ভব, আমি তার আগে নীলাকে মেরে ফেলব।
ঠিক আছে, আপনি আমাকে কি করতে বলেন?
তুমি যদি আর নীলার সঙ্গে যোগাযোগ না রাখো তাহলে নিশ্চয়ই নীলার মন আবার আমার দিকে ফিরে আসবে, আউট অফ সাইট, আউট অফ মাইন্ড।
ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি নিজে নীলার কাছে আসব না।
কথা রেখেছিল অনিমেষ, এসব কথা দেবব্রত বাবুকে বলা যায় না। নীলা শ্যামলের সম্পর্কটা এখন কিরকম সে খবর আর পায়নি সে। এবং একটা অদ্ভুত ব্যাপার, নীলা তার সঙ্গে দেখা করতে আসেনি। নীলার কলেজ বিদ্যাসাগর থেকে স্কটিশ তো মোটে 10 মিনিটের রাস্তা। কলেজ স্ট্রিটের মোড়ে কি একটা গোলমাল হয়েছে, ট্রামগুলো লাইন বন্দী হয়ে পড়ায় অনিমেষ নেমে পড়ল। আজ প্রথম পিরিয়ড 12টায়, সময় আছে হাতে। বইয়ের দোকানগুলোর সামনে দিয়ে যেতে ওর খুব মজা লাগে। হ্যারিসন রোড পার হয়ে এপারে আসতেই অনিমেষ চমকে উঠল। প্রায় 5 বছর পর দেখল সুভাষকে। চেহারার সামান্য পরিবর্তন হয়েছে কিন্তু চিনতে একটুও অসুবিধে হয় না। সেই গেরুয়া পাঞ্জাবিটি আর পাজামা, কাঁধে শান্তিনিকেতনী ব্যাগ, মাথার চুল উস্কো খুস্কো, হাতে সিগারেট নিয়ে কিছু একটা ভাবছে। অনিমেষ সোজা সামনে গিয়ে দাঁড়াল।
চিনতে পারছেন?
আরে তুমি কি আশ্চর্য, চিনবো না কেন? কেমন আছো? তোমার পা ঠিক আছে তো?
প্রায় ঠিক, মানে কোনো অসুবিধে হয় না, তবে দৌড়লে লাগে।
নাও, এতদিন পর দেখা হলো, একটা সিগারেট খাও।
চারমিনারের প্যাকেটটা সামনে এগিয়ে ধরতেই অনিমেষ ঘাড় নাড়ল। না, সিগারেট সে খায় না তা নয়, কিন্তু ওই যে অতদিন বিছানায় শুয়ে থাকতে হল তারপর থেকে খাওয়ার ঝোঁকটাই একদম চলে গেছে। আর এখন মোহিতোষ যে টাকা পাঠান তাতে সিগারেট খেতে গেলে খুব অসুবিধে হবে।
বাহ, তুমি তো দেখছি বেশ বুড়ি বয়। যাক, তোমাদের ক্লাস শুরু হয়েছে, ওখানে আমাদের ছেলেদের সঙ্গে আলাপ টালাপ হলো?
আপনাদের ছেলে মানে?
তুমি কি স্কটিশ ছাত্র ফেডারেশন করতে না? অবশ্য করলে তো আমি জানতামই।
না না, ইউনিয়নের সঙ্গে আমার সরাসরি সম্পর্ক ছিল না। আসলে আমার এই পা নিয়ে এত বিব্রত ছিলাম যে কিছু করতে সাহস পেতাম না। তাছাড়া কোনো ব্যাপার অস্পষ্ট থাকলে আমার মন তার মধ্যে যেতে সায় দেয় না।
কিন্তু অস্পষ্টতা কিসের জন্য, এ নিয়ে কারোর সঙ্গে আলোচনা করেছো কখনো? তুমি তো ইউনিভার্সিটিতে যাচ্ছ, চলো তোমার সঙ্গে একজনের আলাপ করিয়ে দিই।
কিন্তু আমার যে 12টায় ক্লাস।
কি সাবজেক্ট?
বৈষ্ণব সাহিত্য।
ওটা জেনে তোমার কি কাজে লাগবে? পরীক্ষার আগে 3 দিন চোখ বোলালেই নাম্বার পেয়ে যাবে। শোনো, বিমানের সঙ্গে আলাপ করো, দেখবে ভবিষ্যতে কাজ করতে সুবিধে হবে।
বিমানকে?
ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ফেডারেশন, ওটারই জেনারেল সেক্রেটারি।
একতলার ক্যান্টিন রুমে সুভাষ সেনের সঙ্গে ঢুকল অনিমেষ। এখানে ও প্রথম এল। ১২টার সময় ক্যান্টিনে ভিড় কম, কয়েকজন ভাত খাচ্ছে। ওপাশে তিন চারজন ছেলে বেঞ্চিতে পা তুলে বসে গুলতানি মারছে। সুভাষ একবার চোখ বুলিয়ে ক্যান্টিনের ম্যানেজারকে বিমানের কথা জিজ্ঞাসা করল। ম্যানেজার জানালো ১০ মিনিট অপেক্ষা করতে হবে। ওরা একটা বেঞ্চিতে বসলে সুভাষ দুটো চায়ের জন্য হুকুম দিল।
এই দুটো চা দিয়ে যাও।
অনিমেষ দেখেছে কলকাতার মানুষের কাছে এভরি টাইম ইজ টি টাইম, অথচ স্বর্গছেঁড়া চা বাগানে চা খাওয়ার এত চল নেই। বেশি খেলে শরীর কষে যায় এরকম একটা ধারণা চা বাগানের প্রায় প্রত্যেকটি মানুষের।
বিমান খুব সিরিয়াস ছেলে, পলিটিক্যাল চিন্তাভাবনা ওর পরিষ্কার, কিন্তু মুশকিল হলো ওই সময় মতো কঠোর হতে পারে না, ফলে মাঝে মাঝে গোলমাল করে ফেলে। কিন্তু আমি অবাক হচ্ছি, তুমি ৪ বছর কলেজে থেকে কি করে এসএফের সঙ্গে সম্পর্ক না রেখে চললে?
কোনো কারণ নেই আসলে, আসলে আমার তো একটা বছর নষ্ট হয়ে গিয়েছে পায়ের জন্য, আর কোনো রিস্ক নিতে চাইছিলাম না। আমি যদি ফেল করতাম তাহলে আর পড়া হতো না, একবারে বিএ পাস করাটা জরুরি ছিল।
এখন তুমি গ্র্যাজুয়েট, কতটা লাভবান হয়েছো তুমি? বিএ পাস করে তোমার কটা হাত গজিয়েছে? তুমি কোথাও দরখাস্ত করলে কেউ তোমায় চাকরি দেবে? সুস্থভাবে বাঁচার জন্য বিএ ডিগ্রিটা তোমাকে কি সাহায্য করবে? এই যে তুমি বাংলা নিয়ে এমএ ক্লাসে ভর্তি হয়েছো, ধরে নিলাম তুমি খুব ভালোভাবে পাশ করবে, কিন্তু তারপর?
এমএ পাশ করলে নিশ্চয়ই একটা চাকরি পাওয়া যাবে,
ছাই পাওয়া যাবে। বোঝা যাচ্ছে তুমি কোনো খবরই রাখো না। স্ট্যাটিস্টিক্স বলছে ১৮ লক্ষ বেকার গ্র্যাজুয়েট আর ৩ লক্ষ বেকার এমএ, আঙুল চুষে, আর এই সংখ্যাটা প্রতি বছর বাড়বে। হ্যাঁ, তোমার যদি কোনো মামা থাকে তাহলে অবশ্য আলাদা কথা। একটা জিনিস ভাবলেই তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাংলায় এমএ হওয়ার পর চাকরি করার সুযোগ কোথায় কোথায় আছে? প্রথমে কলেজে, তারপর স্কুলে, এই দুই জায়গার বাইরে দু একটা খবরের কাগজ, ব্যাস। প্রতি বছর কটা চাকরি স্কুল কলেজগুলোতে বাংলার জন্য খালি হচ্ছে? খুব জোর ৫০টা। হ্যাঁ, অথচ দুটো ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোচ্ছে প্রায় ১০০-২০০ ছেলে মেয়ে। এই যে প্রত্যেক বছর ১৫০ করে ছেলে মেয়ে বেকার হয়ে থাকছে, তারা কোথায় যাবে? চাকরি দরকার বলে ওরা এমন প্রফেশনে ঢুকবে যার সঙ্গে বাংলায় এমএ পড়ার কোনো সংস্রব নেই। এটা কি কর্তৃপক্ষ জানে না ভাবছ? নিশ্চয়ই জানে। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি হয়েছে যাতে দেশের মেরুদণ্ডটাই ভেঙে যায়।
কথাগুলো বলতে বলতে সুভাষ দরজার দিকে চোখ ফিরিয়েছিল, কথা শেষ করেই বলে উঠল,
এই যে বিমান এসে গেছে।
অনিমেষ দেখল ফর্সা সুন্দর চেহারার একটি ছেলে ক্যান্টিনে ঢুকছে, শার্ট প্যান্ট পরনে, চোখ দুটো খুব উজ্জ্বল, ওর পিছনে আরো দুজন। ঘরে ঢুকেই বিমান সুভাষ সেনকে দেখতে পেয়ে এগিয়ে এলো।
আরে সুভাষ দা, তুমি কতক্ষণ?
সুভাষ ওর বাড়ানো হাতটা স্পর্শ করে বলল,
এই মিনিট দশেক, কেমন আছো?
এই তো চলছে। তোমাকে কিন্তু এখানে আশা করিনি, শুনেছিলাম তুমি বীরভূমে চলে যাচ্ছ, ওখানকার কাজকর্ম দেখবে। এক মিনিট, এই তোমরা অফিসে চলে যাও, আমি বিকেলের দিকে যাচ্ছি, কেমন?
বিমান ওর সঙ্গীদের কিছু বলতে তারা আবার বেরিয়ে গেলে সে ওদের পাশে এসে বসল।
ঠিকই শুনেছ, আমি গতকাল কলকাতায় এসেছি, তোমার কাছে আসবার কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ এর সঙ্গে দেখা হয়ে যাওয়ায় মনে হলো তোমার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া খুব দরকার।
সুভাষ অনিমেষকে দেখাল। পরিচয় পর্ব শেষ হবার পর বিমান সুভাষকে জিজ্ঞাসা করল,
স্কটিশের যারা এবার বেরিয়েছে তাদের সাহায্য পাওয়া যাবে না বলেই মনে হচ্ছে।
কেন, ওরা কি সব ডান দিকে নাকি?
স্কটিশ দেখাশোনা করতো অতীনবাবু, ওরা তো এখন আমাদের চীনের দালাল বলে বেড়াচ্ছে। ন্যাচারালি স্কটিশের ইউনিটটা ওদের মত কি সমর্থন করছে। পুরোপুরি ক্লাস শুরু না হলে ঠিক বোঝা যাবে না আমাদের দিকে কারা কারা আছে। আপনার কি এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে?
অনিমেষ দেখল বিমান ওর দিকে তাকিয়ে প্রশ্নটা করল। খবরের কাগজ থেকে আজ কারো জানতে বাকি নেই বিমান কোন বিষয় নিয়ে কথা বলছে। সেই চীন ভারত যুদ্ধের সময় থেকেই এই সব ব্যাপার চলছে। অনিমেষ অবাক হতো একটা ব্যাপার দেখে, বিদেশি একটা রাষ্ট্রের আক্রমণের ফসল হিসেবে এই দেশের একটা বড় পার্টি ভাগ হয়ে গেল। স্কটিশে যারা ছাত্র ফেডারেশন করছে তারা পার্টিকেই সমর্থন করছে, আর বিমান এবং নিশ্চয়ই সুভাষ দ্বারা পার্টি থেকে বেরিয়ে আসা বিরাট অংশটার সঙ্গে রয়েছে। একই পার্টিতে দীর্ঘকাল একসঙ্গে থেকে পার্টির নেতারা চীন যুদ্ধের পর দ্বিমত হলেন, কিন্তু সেই সঙ্গে খবরের কাগজে যে কথাটা লেখা হল সেটাই অনিমেষকে গুলিয়ে দেয়। ডানপন্থী কমিউনিস্টরা নাকি রাশিয়ার সমর্থক আর বামপন্থীরা চীনের। কেন আমরা বিদেশি রাষ্ট্রের কথায় পরিচালিত হব এটাই বুঝতে পারে না সে। বিমানের মুখের দিকে তাকিয়ে অনিমেষ উত্তর দিল,
এসব ব্যাপার আমি সিরিয়াসলি কখনো ভাবিনি।
ভাবেননি? আচ্ছা, নগরে যখন আগুন লাগে তখন কি দেবালয় অক্ষত থাকে? দেশের জন্য যদি চিন্তা ভাবনা করেন তাহলে একটা সঠিক পথে আপনাকে যেতে হবে। পথটা কি নেবেন সেটা আপনাকেই অবশ্য ঠিক করতে হবে। ঠিক হয়ে গেলেই সেটা আপনার কাছে সঠিক পথ। আজকের এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রত্যেকটি ছাত্রের দায়িত্ব আছে।
হ্যাঁ, আমি এটুকু বলতে পারি, অনিমেষ একসময় কমিউনিস্ট আন্দোলনকে সমর্থন করে আমার সঙ্গে কথা বলেছিল। আসলে পলিটিক্যাল কনসিয়াসনেস ওর মধ্যে আসেনি বলে এখনো মনস্থির করতে পারছে না, তাই তো?
আপনি ভাবুন অনিমেষ, যদি কোনো ব্যাপারে অস্পষ্টতা থাকে তাহলে সরাসরি আমার সঙ্গে আলাপ করতে পারেন।
এই সময় আরো কয়েকজন ছেলে ক্যান্টিনে ঢুকল, ওদের দেখে বিমান একটু গম্ভীর হয়ে গেল। সুভাষ দাও একটু উসখুস করছিলেন। দলটা থেকে একজন এগিয়ে এলো।
বিমান, তোমার সঙ্গে আমার কথা আছে। আমাদের ছেলেদের কাজ করতে দেওয়া হচ্ছে না।
কে বাধা দিচ্ছে? আমরা?
আমাদের কাছে তো তাই খবর। নবাগত ছাত্রদের অভ্যর্থনা জানিয়ে যেসব পোস্টার দেওয়া হয়েছিল সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। ছাত্র পরিষদের একটাও পোস্টার চোখে পড়ছে না।
তুমি কি বলতে চাইছো ওগুলো আমরা ছিঁড়েছি? কেন ছিঁড়ব? ওইসব পোস্টার পড়লে কি নতুন ছেলেমেয়েরা আমাদের সব বিরোধী হয়ে যাবে? দেখো মুকুলেশ, আমি চাই না কারোর সঙ্গে গায়ে পড়ে বিরোধ করতে। তোমাদের যদি সত্যি কোনো নালিশ থাকে তাহলে ভিসির কাছে যাও, আমার কাছে এসছো কেন?
মুকুলেশ বলল,
আমরা কি করব সেটা আমাদের বিবেচ্য। যেহেতু তুমি জিএস আর বাম ছাত্র ফেডারেশন এই কাজ করছে, তাই তোমাকে জানিয়ে রাখা হল, যদি একই রকম আচরণ চলতে থাকে তাহলে পরবর্তীকালে আমরা অন্যরকম ব্যবস্থা নিতে বাধ্য হব।
কথা শেষ করে মুকুলেশ চলে যাচ্ছিল, বিমান তাকে ডাকল,
এই মুকুলেশ।
মুকুলেশ পিছন ফিরে তাকাতে বিমান বলল,
আমাকে এরকম ভয় দেখিয়ে কোনো কাজ হবে না সেটা তুমিও জানো। তোমাদের পোস্টার কারা ছিঁড়েছে আমি জানি না, তবে ওইসব পোস্টার লেখার আগে তোমাদের চিন্তা করা উচিত ছিল। নতুন ছেলেমেয়েদের ওয়েলকাম করতে আমাদের গালাগাল করতেই হবে? এটা কি ধরনের ভদ্রতা? কই, আমাদের পোস্টারে তো তোমাদের সম্পর্কে কোনো কথা বলিনি। রাজনীতির প্রথম কথাই কি অভদ্রতা?
রাজনীতির পার তোমার কাছ থেকে নেবার আগে আমার আত্মহত্যা করা উচিত। নতুন যেসব মুরগি ঢুকছে তাদের ব্রেন ওয়াশ করতে পারো, আমাকে জ্ঞান দিতে এসো না। তোমরা কতটা ভদ্র তার বিরাট লিস্ট আমার কাছে আছে, যথাসময়ে ছেলে মেয়েদের কাছে সেটা রাখবো।
তুমি কি আমাকে চোখ রাঙাতে এসেছো?
মুকুলেশ দরজায় দাঁড়িয়ে বলল,
তুমি জেনারেল সেক্রেটারি, তোমাকে চোখ রাঙানোর সাধ্য কি? কিন্তু মনে রেখো, এই দেশটা ভারতবর্ষ, চীনের দালালদের আমরা ক্ষমা করব না।
যেমন এসেছিল তেমনই চলে গেল ওরা। অনিমেষ দেখল সমস্ত ক্যান্টিন ঘর এখন চুপচাপ। এতক্ষণ সুভাষ সেন চুপচাপ শুনছিল, এবার নিচু গলায় জিজ্ঞাসা করল,
ব্যাপারটা কি? সেই পুরনো চাল, পায়ে পা লাগিয়ে ঝগড়া করা। দিনরাত গালাগাল দেবে, কিন্তু প্রতিবাদ করলেই ছাত্র ফেডারেশনের আক্রমণ বলে পোস্টার পড়বে।
চার পাঁচজন ছেলেকে খুব উত্তেজিত গলায় কথা বলতে বলতে এদিকে আসতে দেখল ওরা। সবাই অনিমেষের সমবয়সী, দু একজনের চেহারা বেশ রাগি রাগি। ক্যান্টিনে ঢুকে ওরা সরাসরি কাছে চলে এলো।
কি ব্যাপার? শুনলাম মুকুলেশ নাকি তোমাকে মারতে এসেছিল।
সারা লাশ নামিয়ে দেবো আজ, তোমার গায়ে হাত তুলতে আসে?
এই শান্ত হও, মারামারি করে কোনো লাভ হবে না। এসএফ গুন্ডাদের পার্টি নয়, ওটা যাদের ধর্ম তারা করুক। তোমরা এত উত্তেজিত হয়ে পড়লে ওরা সেই সুযোগটা কিন্তু নেবে। ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, আমি জানি এটা কি করে ট্যাকল করতে হয়।
চুপচাপ শুনছিল অনিমেষ। একটা ব্যাপার লক্ষ্য করে অবাক হচ্ছিল ও। ছেলেগুলোর প্রশ্নের উত্তরে বিমান একবারও বলছে না ছাত্র পরিষদের ছেলেরা তাকে মারেনি।
কিন্তু ওদের প্রশ্রয় দিলে শেষ পর্যন্ত রোখা যাবে না। খামোখা জিএস এর গায়ে হাত তুলবে আর আমরা সেটা সহ্য করব।
সুদীপ এসেছে?
না, দেখিনি।
একটু দেখো, তোমরা ক্লাসে ক্লাসে বলে এসো যে আজ তিনটের সময় লনে আসতে। যা বলার আমরা সাধারণ ছাত্রদের কাছে সরাসরি বলবো। গেট মিটিং নয়, জাস্ট একটা গেট টুগেদার। মাইক লাগবে না। হ্যাঁ, এ নিয়ে তোমরা কোনো গোলমাল করো না, তিনটে অবধি অপেক্ষা করতে বলো সবাইকে।
ওরা চলে গেলে সুভাষ বলল,
খুব টেনশন দেখছি। ও, হবেই, সরকার ওদের হাতে। ওরা যা ইচ্ছে করলেও ভাইস চ্যান্সেলর চুপ করে থাকে না, সেটাই ওদের সুযোগ। এটা আমাদের ছেলেরা সহ্য করতে পারে না। যাক, বীরভূমে তোমার কাজ কেমন হচ্ছে বলো?
ওখানে না গেলে সত্যি কিছুই জানতাম না। এখানে এই কলকাতা শহরের মানুষের যে প্রবলেম আছে, পলিটিক্যাল যেসব ঝামেলা আছে, গ্রামে গেলে তুমি তার সঙ্গে কিছুই মেলাতে পারবে না। কমপ্লিট ডিফারেন্ট ব্যাপার। কিন্তু সত্যি কথা বলতে গেলে, ওদের যত সহজে কোনো সমস্যা বোঝানো যায়, শিক্ষিত মানুষকে তা সম্ভবই না।
তুমি কলকাতায় ফিরছো কবে পাকাপাকিভাবে?
যবে পার্টি বলবে। তবে আমার ওখানে থাকতে কিন্তু খুব ভাল লাগছে। চলো আজ উঠি, কথা বলতে বলতে দেরি হয়ে গেল অনেক।
সুভাষ উঠে দাঁড়াতেই বিমানও উঠে দাঁড়াল। অনিমেষের মনে হল, বিমানের পলিটিক্যাল ধ্যান ধারণা সুভাষদার কথা মতো হয়তো খুবই ভালো, কিন্তু সুভাষদার দৃষ্টিভঙ্গি বিমানের চেয়ে অনেক বেশি উন্নত।
অনিমেষ, তুমি কি এখন ক্লাসে যাবে?
অনিমেষের খেয়াল হল ততক্ষণে দুটো পিরিয়ড হয়ে গেছে।
হ্যাঁ, ও তাহলে আমি চলি। আবার কবে কলকাতায় ফিরবো জানি না, এলে দেখা করব। এই বিমানের সঙ্গে তোমার আলাপ হয়ে গেল, এখন কাজকর্ম শুরু করতে কোনো অসুবিধা নেই?
আপনি আজই যাচ্ছেন?
না, কাল সকালে যাব। কেন?
কারণ নেই, এমনি জিজ্ঞাসা করলাম।
আচ্ছা, এই এই তুমি স্কটিশের কোন হস্টেলটা থাকো?
অনিমেষ ঠিকানাটা বলতে সুভাষ মাথা নেড়ে বলল,
আচ্ছা ঠিক আছে, যদি সময় পাই সন্ধ্যেবেলায় তোমার কাছে যেতে পারি।
অনিমেষ এটাই চাইছিল, সুভাষদার সঙ্গে একটু আলাদা করে কথা বলা দরকার। কি কথা তা এই মুহূর্তে ওর মাথায় নেই। সমস্ত ব্যাপারটা কিরকম একটা ছায়ার মতন হয়ে আছে। ওরা ক্যান্টিনের সামনের প্যাসেজ দিয়ে বেরিয়ে আসছে, হঠাৎ বিমান চেঁচিয়ে একজনকে ডাকল,
সুদীপ!
বাঁ হাতে একটা মোটা চুরুট জ্বলছে। সুদীপকে এগিয়ে আসতে দেখল অনিমেষ। সমবয়সী একটি ছেলে চুরুট খাচ্ছে, এটা দেখতে খুব বেমানান দেখাচ্ছে। সুদীপ কাছে এসে বলল,
মুকুলেশের ব্যাপারটা শুনলাম, চলো ইউনিয়ন রুমে বসা যাক।
বিমান হাঁটতে হাঁটতে বলল,
সুদীপ, এর নাম অনিমেষ, ফ্রেশার, স্কটিশ থেকে আসছে।
স্কটিশ চার্চ? ও হো, ওখানকার একটা ছেলের কথা শুনলাম একটু আগে, খুব ইন্টারেস্টিং কেস। একটি ছেলে, নামটা কি জানো? ছেলেটি নাকি অ্যাক্টিভলি পার্টির কাজকর্ম করে, অথচ স্কটিশের স্টুডেন্টস ফেডারেশনের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। সব থেকে বড় খবর, লাস্ট মুভমেন্টে ওকে নাকি পুলিশ গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, লাকিলি বেঁচে গেছে। অনেকে নাকি বুলেটের দাগ দেখেছে।
অনিমেষ খুব অবাক হয়ে গেল, এত দ্রুত গল্পটা বাড়তে বাড়তে এইখানে চলে এসেছে। এভাবে যদি এগোয়, তবে শেষ পর্যন্ত সে বিরাট বিপ্লবী হয়ে যেতে পারে।
আরে, তোমরা যার কথা বলছো সে তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে। তবে ঘটনাটা হলো পুলিশের বুলেট ওর পায়ে লেগেছিল, এটা ঠিক। এক বছর নষ্ট হয়েছে, মারাও যেতে পারত। কিন্তু কমিউনিস্ট পার্টির সঙ্গে ওর কখনো কোনো সম্পর্ক তৈরি হয়নি, বাকিটা সবার মন গড়া গল্প।
পুলিশ আপনাকে কেন গুলি করল?
ভুল করে দৌড়চ্ছিলাম বলে ভেবেছিল আমি বোম মেরেছি।
কিন্তু তবু আপনি অভিনন্দন যোগ্য, আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন কমরেড।
এই প্রথম কেউ তাকে কমরেড সম্বোধন করল। একই সঙ্গে অস্বস্তি এবং এক ধরনের খুশি অনিমেষকে টালমাটাল করে দিল। কোনটার পাল্লা ভারী ঠিক বোঝা যাচ্ছে না। অনিমেষ মুখ নিচু করে বলল,
আপনারা বোধহয় তিলকে তাল করছেন, আমি তার যোগ্য নই।
বিমান এক হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল,
আঘাতটা কেমন ছিল?
আমি প্রায় 8 মাস বিছানায় শুয়েছিলাম, একটা বছর নষ্ট হয়ে গেছে।
তাই নাকি? তাহলে তো আমরা একসঙ্গে পাশ করেছি। অনিমেষ,
আপনার পায়ে কি এখনো বুলেটের দাগটা আছে?
হ্যাঁ, ওটা মৃত্যু অবধি থাকবে। আমার থাইটা বিভৎস হয়ে আছে।
ভালোই হল, আপনি আমাদের হাত শক্ত করুন।
বিমান ওর সঙ্গে করমর্দন করল। সুভাষকে সামান্য এগিয়ে দিয়ে অনিমেষ দোতলায় উঠে এল। অনেকক্ষণ ক্লাস শুরু হয়ে গিয়েছে। ওদিকে দেওয়াল ঘেঁষে মেয়েরা, এপাশে দরজার দিকে ছেলেরা বসে আছে। অনিমেষ ইতস্তত করছিল, ঢুকবে কি ঢুকবে না। এখন যিনি বাংলা ছোট গল্প পড়াচ্ছেন, তার সম্পর্কে বাংলা নিয়ে যারাই পড়ে, তাদের অসীম দুর্বলতা। গত চার বছরে অনিমেষ ওর লেখা সব ছোট গল্প উপন্যাস গোগ্রাসে গিলেছে। দরজার ধারে বসা দু তিনটি ছেলে অনিমেষকে দাঁড়িয়ে ইতস্তত করতে দেখে ইশারায় ভেতরে আসতে বলল। এরা স্কটিশ থেকে আসেনি, আলাপও হয়নি, কদিনের ক্লাসে চোখাচোখি হয়েছে মাত্র। মাথা নামিয়ে অনিমেষ চট করে দরজা ডিঙিয়ে সামনের বেঞ্চিতে বসে পড়ল। অনিমেষকে যারা ডেকেছিল তাদের মধ্যে একজন, যে এখন ওর পাশে বসে আছে, চাপা গলায় জিজ্ঞাসা করল,
কোন কলেজ?
স্কটিশ চার্চ।
চার্চ না সার্চ, মেয়ে খোঁজার জায়গা। মাইরি, তোমাদের কপাল সোনা দিয়ে বাঁধানো। আমাদের কলেজের ধারে কাছে মেয়ে ছিল না।
দাঁত বের করে হাসল সে। ছেলেটিকে ভালো করে দেখল অনিমেষ। নীল ফুলহাতা শার্ট আর ধুতি পরনে, সাধারণ মানুষের তুলনায় যথেষ্ট বেঁটে। ছেলেটির কথা বলার ভঙ্গিতে এমন একটা সহজ ব্যাপার ছিল যে অনিমেষ রাগ করতে পারল না। সে বরং জিজ্ঞাসা করল,
আপনার কোন কলেজ?
সিটি, কিন্তু নো আপনি টাপনি, আমি শালা মেয়েদেরই ডাইরেক্ট তুমি বলছি।
এর মধ্যে কখন পড়ানো থেমে গিয়েছিল বুঝতে পারেনি অনিমেষ। হঠাৎ ছেলেটি পা দিয়ে ওর পায়ে টোকা মারতে দেখতে পেল ক্লাস শুদ্ধ সবাই ওদের দিকে তাকিয়ে আছে। মুখ তুলে তাকাতেই অধ্যাপকের সঙ্গে চোখাচোখি হল। অধ্যাপক এবার হাতের বইটা টেবিলের উপর মুড়ে রেখে খুব ধীর গলায় অনিমেষের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন,
খুব জরুরি কথা হচ্ছিল কি?
উত্তর দিতে হলে উঠে দাঁড়াতে হয়। অনিমেষের মনে হল এর চেয়ে লজ্জা সে জীবনে কখনো পায়নি।
কিছু মনে করো না, আমরা কিন্তু একটু জরুরি কথা বলছিলাম। ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ যে সংজ্ঞা দিয়েছিলেন সেটা এখন মানা যায় না। এ ব্যাপারে তুমি বোধহয় আমাদের সাহায্য করতে পারবে। আচ্ছা, আজকালকার একটা গল্পের কথাই ধরা যাক। তুমি ইদানিং যেসব গল্প পত্রপত্রিকায় পড়েছ, তার মধ্যে কোন গল্পটা তোমার সবচেয়ে ভালো লেগেছে? আমরা ওই গল্পটা নিয়ে আলোচনা করতে পারি।
অধ্যাপক ওর দিকে সহানুভূতির চোখে তাকালেন, সমস্ত ছেলেমেয়ের মুখ ওর দিকে ফেরানো। অনিমেষ বুঝতে পারছিল ওর সর্বাঙ্গে ঘাম জমছে। অনিমেষ চোখ বন্ধ করে গতবারের পূজো সংখ্যায় দেশ পত্রিকার সেই গল্পটা মনে করল। পড়তে পড়তে সমস্ত শরীর স্থির হয়ে গিয়েছিল। পড়া শেষ হলে অনেকক্ষণ কথা বলতে পারেনি। প্রথম দিন ওই অধ্যাপকের ক্লাসে এসে সেই গল্পটার সঙ্গে ওকে মেলাতে চেষ্টা করেছিল, সে মেলেনি। লেখকদের সঙ্গে লেখা মেলে না বোধ হয়।
আমি কি সত্যি কথা বলতে পারি?
আশ্চর্য, খামোকা মিথ্যে বলতে যাবে কেন?
এবার অনিমেষের মনে দ্বিধা নেই, সে গল্পটির নাম উচ্চারণ করল। সঙ্গে সঙ্গে অধ্যাপকের কপালে তিনটি ভাঁজ পড়ল। ঝাঁকড়া চুলে আঙুল বুলিয়ে ঠোঁট টিপে হেসে নিঃশব্দে পকেট থেকে রুমাল বের করে চশমার কাচ মুছতে লাগলেন। কয়েকটা মুহূর্তের অপেক্ষা, বোধহয় অধ্যাপকের প্রতিক্রিয়া দেখার জন্যই। হঠাৎ ক্লাস ফেটে পড়ল হাততালিতে। অধ্যাপক অনিমেষকে আর একবার দেখে টেবিল থেকে বই টেনে সবাইকে এক হাত তুলে থামালেন। তারপর বললেন,
তুমি বুদ্ধিমান সন্দেহ নেই, কিন্তু বুদ্ধিমানদেরও মনোযোগী হতে হয়।
আবার পড়ানো শুরু হল নতুন করে। অনিমেষ ধীরে ধীরে বেঞ্চিতে বসল, সামনে সার সার মাথা। অনিমেষ ছোট গল্পের ব্যাখ্যা শুনতে শুনতে হঠাৎ কেঁপে উঠল। সামনের মাথাগুলোর সামান্য ফাঁক, একটা সরল রেখায় অনেকটা দূর চলে গিয়েছে। সেই রেখার শেষে যে বসে আছে তার দুটো চোখ এখন ওর মুখের ওপর নিবদ্ধ। অমন আয়ত গভীর দৃষ্টি, যেন মনে হয় সমস্ত হৃদয় ওই চোখে মাখানো। অনিমেষ বুকের মধ্যে অজস্র ঝর্ণার চাঞ্চল্য আবিষ্কার করল। দৃষ্টিটা সরছে না, কিন্তু একটু বাদেই সরল রেখাটা ভেঙে গেল। মাথাগুলো সামান্য নড়াচড়া করতেই চোখ দুটো হারিয়ে গেল। বুকের মধ্যে থম ধরে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অনিমেষ কোনো কারণ বুঝতে পারছিল না, এরকম হলো কেন তার। অধ্যাপকের পড়ানোটা কান দুটোই পৌঁছচ্ছে না, যেন ওর সবকটি ইন্দ্রিয় হঠাৎ অকেজো হয়ে গিয়েছে। শুধু দুটো চোখ একটা পদ্ম ফুলের মতো মুখের ওপর থেকে সরাসরি উঠে এসে তার রক্ত নিয়ে খেলা করে যাচ্ছে। এর মধ্যে ঘন্টা পড়েছে। অধ্যাপক ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে যেতে করিডোরে দাঁড়িয়ে পড়েছেন, কখন টের পায়নি অনিমেষ। কে একজন এসে ওকে বলল,
স্যার তোমাকে পরে প্রফেসর রুমে দেখা করতে বলেছেন।
অনিমেষ বেরিয়ে আসছিল, হঠাৎ পিছন থেকে সিটি কলেজের ছেলেটিকে দেখতে পেল সে।
তুমি, আর তোমাকে একটু প্রণাম করতাম, টিচিকে যেভাবে বোল্ড করলে গুগলি দিয়ে, তুমি মায়েরই সাধারণ মাল নও।
আমার নাম অনিমেষ, তোমার নাম?
পরমহংস রায়। পরম বলে ডাকাই ভালো, শেষেরটা শুনলে খারাপ লাগে।
ওরা যখন কথা বলছে তখন অন্যান্য ছেলেমেয়েরা ক্লাসরুম থেকে বেরিয়ে করিডোরে যাওয়া আসা করছে। বাংলা ক্লাসে মেয়েদের সংখ্যাই বেশি। অনিমেষ আর চোখে তাদের দেখছিল না, সেই চোখ দুটোর দেখা পাওয়া যাচ্ছে না। সম্ভবত সে ক্লাস থেকে বের হয়নি। সে ভেবে পাচ্ছিল না তার এরকমটা কেন হচ্ছে। স্কটিশে ওদের সঙ্গে প্রচুর মেয়ে পড়ত, তাদের মধ্যে কেউ কেউ সত্যিকারের সুন্দরী ছিল, কিন্তু কখনো তাদের দেখে ওর মনে এরকম চাঞ্চল্য আসেনি। পরে ক্লাস আরম্ভ হওয়ার সময় অনিমেষ দেখল সুদীপ করিডোর দিয়ে হেঁটে আসছে, হাতে তেমনি আধ পড়া চুরুট। ওকে দেখে সুদীপ একটা হাত নেড়ে দাঁড়াতে বলল,
ওই যে লিডার আসছে, তুমি চেনো নাকি?
অনিমেষ ঘাড় নেড়ে এক পা এগোতেই সুদীপ কাছে এসে গেল।
তোমাকেই খুঁজছিলাম, এইটা তোমার ক্লাস তো? তোমাকে আমাদের ভীষণ প্রয়োজন কমরেড।
কেন?
শোনো, তুমি অবশ্যই তিনটের সময় লনের মিটিং এ যাবে, আর বাঁদিকের থামের নিচে দাঁড়াবে যাতে প্ল্যাটফর্ম থেকে তোমাকে স্পষ্ট দেখা যায়।
তিনটের ক্লাস শেষ হলে অনিমেষ পরমহংসকে বলল,
চলো একবার নিচে লনে যাই।
ওখানে গিয়ে কি হবে, রোজ এক কথা। এসএফ বলবে তাদের মতো ভালো দল আর কেউ নেই, ছাত্র পরিষদ বলবে ওরাই ধোয়া তুলছি পাতা, ও সব ছেড়া ছেড়ি খাওয়া খাই মধ্যে আমি নেই ভাই।
তুমি দেশের কথা ভাবো না?
দেশের কথা? তুমি তো হেভি খ্যাপা, দেশের কথা কেউ ভাবে নাকি? সবাই নিজের ধান্দা হাসিল করার জন্য দেশের নামটা ব্যবহার করে, যে যত দেশের কথা বলবে সে তত মাল গোটাবে।
অনিমেষ তবু পরমহংসকে রাজি করালো।
আর তুমি কি এখন বাড়ি ফিরে পড়াশোনা করো?
তুমি মায়েরই নয় ডুপ্লিকেট, নয় মেডিন মফস্বল। বাংলা নিয়ে এম এ বেশিরভাগ ছেলে পড়ে কেন জানো না? জানো না তো? শোনো, পড়ে যাতে ক্লাসের বাকি সময়টা আড্ডা মারা যায়। আমি এখান থেকে বেরিয়ে কফি হাউসে যাব, তারপর হেঁটে চিতপুর গিয়ে টিউশনি সেরে বাড়ি ফিরব।
এতক্ষণে সব ছেলেমেয়েরা ক্লাস থেকে বেরিয়ে গেছে, আজ ওটাই শেষ পিরিয়ড ছিল। অনিমেষ দেখল তিনটি মেয়ে নিচু গলায় কথা বলতে বলতে ক্লাস থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল, তাদের একজনের মুখ নিচে নামানো। কিন্তু অনিমেষের একটুও বুঝতে অসুবিধে হল না এই সেই মেয়ে। ওরা তিনজনই কিন্তু একবারও এদিকে ফিরে তাকাল না। মুখ না দেখতে পেলেও অনিমেষ শরীরটাকে পিছন থেকে দেখে সম্পূর্ণ চেহারাটা অনুমান করে ফেলল। অত সুন্দর চেহারার মেয়ে অমন করে ওর দিকে চেয়েছিল কেন? শুধুই কৌতূহল, ওই চোখ দুটোর মধ্যে কেন অত কথা জমে থাকে?
পিচ খুব খারাপ গুরু, ডিফেন্সিভ না খেললে আউট হয়ে যাবে।
ওনারা বেতনের জিনিস। তিন দিনে বুঝে গেছি নাকের ডগা আকাশে বেঁধে রেখে এসেছেন।
ওরা লনে এসে দেখল তেমন কিছু ভিড় হয়নি। বড়জোর শখানেক ছেলে এবং কিছু মেয়ে একটা উঁচু চাতালের সামনে জমা হয়েছে। মাইকের কথা তখন নিষেধ করেছিল বিমান, কিন্তু এখন দেখা যাচ্ছে একটা পোর্টেবল মাইক্রোফোন এসে গেছে। তাতে একজন ছাত্র বন্ধুদের কাছে সমানে আবেদন জানিয়ে যাচ্ছে সভায় দলে দলে যোগদানের জন্য।
আজকের সমাবেশে সমস্ত যুবশক্তিকে একত্রিত করাই আমাদের উদ্দেশ্য।
চাতালের পিছনে লাল কাপড়ে ছাত্র ফেডারেশনের ফেস্তুন টাঙানো। অনিমেষ আর পরমহংস সিঁড়ির কাছে দাঁড়িয়ে ওদের দেখছিল। একটু বাদেই চাতালের পাশে বিমান এসে মাঝখানে দাঁড়াল। ওর হাতে কিন্তু মাইক নেই। সবাই চুপ করতে ওর গলা শোনা গেল।
বন্ধুগণ, আপনারা আমাদের সংগ্রামী অভিনন্দন গ্রহণ করুন। আজকের এই সভার পিছনে কোনো প্রস্তুতি নেই, বিশেষ কারণে আমাদের মিলিত হবার প্রয়োজন হয়েছে। আপনারা জানেন ছাত্র ফেডারেশন কখনই হিংসায় বিশ্বাসী নয়। আমরা গণতান্ত্রিক উপায়ে দেশ এবং ছাত্র বন্ধুদের কাজ করতে চাই। মিথ্যে কুৎসা এবং ভণ্ডামিকে আমরা ঘৃণা করি, কিন্তু আমাদের ওপর সেই সব জঞ্জাল চাপিয়ে দেবার একটা ষড়যন্ত্র চলছে। আমাদের কমরেডদের দিন রাত প্ররোচিত করা হচ্ছে উত্তেজিত হতে। আমি আবার বন্ধুদের কাছে আবেদন করছি, কোনো অবস্থাতেই আপনারা উত্তেজিত হবেন না। আমাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে আমরা নাকি ওদের পোস্টার ছিঁড়ে ফেলছি, এবং নবাগত বন্ধুরা সেই সব মহামূল্য পোস্টার দর্শনে বঞ্চিত হচ্ছেন। ভালো কথা, কিন্তু কে কখন কি পোস্টার ছিঁড়ছে তার কোনো প্রমাণ ওরা আমাকে দেননি। একটা পোস্টারে যদি 80% আমাদের কথা লেখা থাকে, তাহলে সেটা ওদের পোস্টার কি করে হলো? আমি ওদের কাছে সামান্য ভদ্রতা আশা করেছিলাম, কিন্তু উল্টে ওরা আমাকে চোখ রাঙিয়ে গেল। নতুন বন্ধুরা নিশ্চয়ই ভাবছেন আমি কাদের কথা বলছি। না, দক্ষিণপন্থী ছাত্র ফেডারেশন সম্পর্কে আমার কিচ্ছু বলার নেই। মানুষ যখন ধর্মচ্যুত হয় তখন তার মস্তিষ্ক স্থির থাকে না, না হলে আজ ওরা প্রতিক্রিয়াশীলদের সঙ্গে হাত মিলাবে কেন? আমি ছাত্র পরিষদের কথা বলছি। ওরা বলে এই দেশে স্বাধীনতা ওরাই এনেছে, এই দেশকে সোনায় মুড়ে দেওয়ার জন্য ওরা সংগ্রাম করেছে। আমরা নাকি চীনের দালাল, দেশের শত্রু। চীন না আমেরিকা সে প্রশ্নে আমি যেতে চাই না, কিন্তু সোনায় মুড়ে দেওয়ার ব্যাপারটা কার ক্ষেত্রে খাটে? 10টা পরিবারকে সোনায় মুড়ে দেওয়ার জন্য ওরা এই দেশের মানুষকে ছিবড়ে করে দিয়েছে, সে কথা কেউ অস্বীকার করতে পারে? ওদের হাতে সরকার আছে, পুলিশ আছে, শুধু গায়ের জোর আর ভাঁওতা দিয়ে সাধারণ মানুষকে কদিন দমন করে রাখা যায়? বন্ধুগণ, বর্তমান কংগ্রেস সরকার দেশের অর্থনীতি থেকে শিক্ষা ব্যবস্থা সব জায়গায় অরাজকতা সৃষ্টি করতে চান, যাতে মানুষের মেরুদণ্ড ভেঙে যায়। ছাত্র পরিষদের বন্ধুরা সেই কাজই করছে। আমি আপনার সামনে এরকম একটি জঘন্য কাজের নমুনা উপস্থিত করতে পারি। এই সরকারের পুলিশ, ছাত্র পরিষদের পুলিশ যে কত নির্মম, তার শিকার আমাদের এক ছাত্র বন্ধু, যিনি তার জীবনের অমূল্য একটি বছর হারিয়েছেন। কমরেড অনিমেষ, আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে এগিয়ে আসুন।
সমস্ত শরীর কাঁপিয়ে একটা বিদ্যুৎ চলে যাওয়ার পর অনিমেষ আবিষ্কার করল ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে।
তোমার নাম করছে?
ওর কথা যাদের কানে গিয়েছিল তারা অবাক চোখে অনিমেষকে দেখতে লাগল। বিমানের ইচ্ছেটা বুঝতে পারছিল না অনিমেষ। ছাত্র পরিষদের ছেলেরা তাকে মেরেছে কিনা এই প্রশ্নের জবাবে সভা ডেকেছে বিমান। এখনো সে প্রসঙ্গে না গিয়ে হঠাৎ তার নাম ধরে ডাকাডাকি কেন? তার একটা বছর নষ্ট হয়েছে এটা একান্তই নিজস্ব ব্যাপার। বিমানের এ ব্যাপারে কি বলার আছে? পুলিশ তো তাকে ছাত্র ধারণা করে গুলি করেনি।
অনিমেষ, কমরেড, আপনি এগিয়ে আসুন, এটা দ্বিধা করার সময় নয়, সমবেত ছাত্র বন্ধুদের ব্যাপারটা জানানো দরকার।
বিমানের চোখ বাঁদিকের থামের কাছে, সেখানে সুদীপ ব্যস্ত হয়ে অনিমেষকে খুঁজছে। এবার অনিমেষের কাছে স্পষ্ট হয়ে গেল কেন সুদীপ তাকে ক্লাসে এসে ওখানে থাকতে বলে গেছে। উপস্থিত ছাত্রছাত্রীরা এখন উসখুস করছে। ব্যাপারটা যেন খুব মজার, জেনারেল সেক্রেটারি যার নাম ধরে ডাকছে তাকে পাওয়া যাচ্ছে না। বিমানের মুখ লাল হয়ে উঠেছে। এর মধ্যে পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছতে মুছতে সে চারপাশে তাকাচ্ছিল। এর মধ্যে সুদীপ ওখানে পৌঁছে গেছে। অনিমেষের এক হাত ধরে সে প্রায় টেনে নিয়ে যেতে লাগলো সামনের দিকে। প্রতিবাদ করার চেষ্টা করল অনিমেষ।
আরে আমি কি করব, আমাকে ডাকছেন কেন?
সুদীপ কোনো জবাব দিচ্ছিল না। বিমান ওদের দেখতে পেয়ে আবার গলায় জোর পেল।
এই যে আমাদের বন্ধু কমরেড অনিমেষ এসে গেছেন। কোনো কোনো মানুষ প্রচার চান না, নীরবে কাজ করে যেতে ভালোবাসেন। অনিমেষ সেই রকম একজন, অত্যন্ত লাজুক একটি ছেলে, তাই আমার ডাকে একটু বিব্রত হয়ে পড়েছেন। যা হোক, আমি যে মিথ্যে বলিনি সেটা একটু বাদেই আপনারা বুঝতে পারবেন।
ততক্ষণে অনিমেষ চাতালের কাছে পৌঁছে গেছে। বিমান এগিয়ে এসে ওর হাত ধরে চাতালে তুলে দিল। অনিমেষ এমন নার্ভাস হয়ে গিয়েছিল যে ওর গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। বিমান চাপা গলায় বলল,
ডোন্ট গেট নার্ভাস, এটা খুব ইম্পর্টেন্ট সময় অনিমেষ, এসো।
বিমান শ্রোতাদের দিকে তাকিয়ে হাত মাথার ওপর তুলে সবাইকে চুপ করতে বলল। গোলমাল একটু শান্ত হয়ে এলে বিমান আবার কথা শুরু করল।
বন্ধুগণ, কমরেড অনিমেষ এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। উনি এবছর বাংলা নিয়ে এমএ পড়া শুরু করেছেন, কিন্তু এই বছর ওর সিক্সথ ইয়ার হওয়ার কথা ছিল। কে তারই সর্বনাশ করল? না আমাদের উপকারী বন্ধু পুলিশ। বিনা প্ররোচনায় সম্পূর্ণ অকারণে অনিমেষকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল তারা। যখন অনিমেষ মাটিতে পড়ে একটু নিঃশ্বাসের জন্য ছটফট করছেন, তখনও তারা অত্যাচার থামাননি। আমাদের সৌভাগ্য যে তবু তিনি বেঁচে গেছেন। আপনারা দেখুন, নিজের চোখে সেই বিভৎস অত্যাচারের নমুনা দেখুন। গঙ্গায় অনেক জল বয়ে গেছে, সময় থেমে থাকেনি, কিন্তু সেই রক্তাক্ত অত্যাচার ওর শরীরে চিরকালের জন্য ছাপ রেখে গেছে। কোনো ভাঁওতা সেটা মুছে ফেলতে পারবে না। অনিমেষ, অনিমেষ আপনি সংকোচ করবেন না, আমাদের ছাত্র বন্ধুদের ওই দাগটি দেখান।
কুলকুল করে ঘামতে লাগলো অনিমেষ। ওর মাথায় আর কিছু ঢুকছিল না। সামনে সারি সারি মুখ উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে তারই দিকে। পাশে বিমান ছাড়া সুদীপ এবং আরো কয়েকজন এসে দাঁড়িয়েছে। বক্তৃতা নয়, যেন নাটক দেখছে একটা। ছাত্রদের মধ্যে উৎসাহ হাজার গুণ বেড়ে গেল। ঠেলে ঠুলে চাতালের কাছে আসবার চেষ্টা করতে লাগলো সবাই। সম্মোহিতের মতো নিচু হয়ে ও প্যান্টের তলায় হাত দিল। একটা একটা ভাঁজ ফেলতে ফেলতে প্যান্টটা হাঁটুর ওপর উঠে এলো। ততক্ষণে ভাঁজগুলো মোটা হয়ে গেছে বেশ। পরের ভাঁজটা করতেই একটা অস্ফুট আর্তনাদ ছড়িয়ে পড়ল সামনের মানুষগুলোর মুখ থেকে। তেল তেলে বিভৎস চামড়াটাকে পরমুহূর্তেই আড়াল করে প্যান্টটাকে নামিয়ে আনল অনিমেষ।
বন্ধুগণ, আপনারা নিজের চোখে আজ দেখলেন, কিন্তু যারা গুলি করেছিল তারা জানে না ওই বিভৎস চিহ্নটা আগামীকালের একজন সৈনিক তৈরি করে দিয়েছে।
এক ফোঁটা এক ফোঁটা করে রক্ত অনিমেষের শরীরে যেন ফিরে আসছিল। ক্রমশ অন্ধ রাগ এবং তা থেকে জন্ম নেওয়া কান্না ওর দুটো চোখ ঝাপসা করে দিল। আজ প্রকাশ্যে যে কাজটা সে করল, সেটা করার জন্য কোনো রকম মানসিক প্রস্তুতি তার ছিল না। মাঝে মাঝে স্নান করার সময় গোপনে ওই দাগটাকে সে দেখেছে। আঙুল বুলিয়ে সেই যন্ত্রণাকে সে স্পর্শ করেছে, কিন্তু সেটা ছিল তার একদম নিজস্ব ব্যাপার। সেটাকে এমন প্রকাশ্যে হাজির করে সবার করুণা কুড়োতে যাওয়ার মধ্যে এমন একটা অপমান আছে যেটা এতক্ষণে তার ভিতর বাইরে জ্বলুনি ছড়াচ্ছে। এখনকার মতো গপ্প মিলে থেকে সময় শেষ। অনিমেষ কিভাবে মানিয়ে নেবে এই রাজনীতির সঙ্গে? মেনে নিতে পারবে কি? সব প্রশ্নের উত্তরের সাথে আগামীকাল আসব আমি গপ্প মিলে থেকে বিশেষ নিবেদন, সমরেশ মজুমদারের কালোজয়ী উপন্যাস কালবেলার, দ্বিতীয় পর্ব নিয়ে ঠিক রাত 9টায়। টিল দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে ঠিক, আপনার গপ্পের প্লেলিস্ট।